This track was downloaded from FusionBD.com.
The Archel presents Kuasha. Kuasha. Kuasha.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এবং সাথে আছি আমি শারমিন। এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর আজকেও প্রতিবারের মতন রয়েছে আমাদের কাছে চমৎকার একটি গল্প, প্রথম ঘন্টার গল্প। এবং বন্ধুদের জানিয়ে দিচ্ছি, এখন থেকে প্রতি সোমবার কুয়াশা শুনবেন রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত। এখন থেকে নতুন নিয়মে বা নতুন সময়ে আমরা কুয়াশা শুনছি। কিন্তু গল্পে যাবার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকা রিচার্জ করলেই সারা জীবন সবসময় এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। এ নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে ফ্রি ডায়াল করুন 1212 এই নাম্বারে। তাহলে আমরা শুরু করে ফেলি আজকের প্রথম ঘন্টার গল্প। আজকের প্রথম ঘন্টার গল্পের নাম হচ্ছে ব্লু জন গহ্বরের বিভীষিকা, লিখেছেন স্যার আর্থার কনান ডয়েল। আমরা সাধারণত স্যার আর্থার কনান ডয়েল শুনলেই মনে করি শার্লক হোমসের গল্প, কিন্তু শার্লক হোমস নয়। তিনি শার্লক হোমসের স্রষ্টা ঠিকই, কিন্তু তিনি প্রচুর ভয় এবং রহস্যের গল্প লিখে গেছেন। তো সেরকম একটা গল্প শুনছি এখন। গল্পটার প্রথম পর্ব শুনবো, পড়ে শোনাচ্ছি সেতু, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এবং সাথে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2।
১৯০৮ সালের 4 ফেব্রুয়ারি সাউথ কেনসিংটনের 36 নং আপার কভেন্ট্রি ফ্ল্যাটে যক্ষারোগে ডাক্তার জেমস হার্টক্যাসলের মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে নিম্নলিখিত কাহিনীটি পাওয়া যায়। যারা তাকে ঘনিষ্ঠভাবে চিনতেন তারা এই কাহিনী সম্পর্কে কোনো মন্তব্য না করলেও অন্তত এটুকু এক বাক্যে স্বীকার করেন যে হার্টক্যাসল একজন সুস্থ মস্তিষ্ক, বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন লোক ছিলেন। তার পক্ষে নিছক মন গড়া কতগুলো আজগুবি ঘটনাকে বাস্তব বলে প্রতিপন্ন করার চেষ্টা খুবই অস্বাভাবিক ছিল। লেখাটা পাওয়া যায় একটা খামের মধ্যে। তার শিরোনামে বলা হয়েছে, গত চৈত্র মাসে উত্তর পশ্চিম ডার্বিশায়ারে অ্যালারটনদের ফার্মের নিকটবর্তী স্থানের একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। 17 এপ্রিল, এই জায়গাটির জলবায়ুর গুণ এর মধ্যেই বেশ অনুভব করছি। অ্যালারটনদের ফার্মের উচ্চতা 1400 ফিট, সুতরাং এখানকার আবহাওয়া স্বাস্থ্যকর হওয়াই স্বাভাবিক। সকালে সেই কাশির ভাবটা ছাড়া অন্য কোনো অস্বস্তিও নেই, আর টাটকা দুধ ও মাংস খাওয়ার ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও বেশ সুস্পষ্ট। অসমতল উপত্যকার মাঝখানে এই গ্রামটি ভারী নির্জন নিস্তব্ধ। এর পথঘাটগুলো ছবির মতো সুন্দর। এখানকার জমির ভেতরটা মনে হলো ফাঁপা। একটা অতিকায় হাতুড়ি নিয়ে যদি এই জমির উপর ঘা দেওয়া হয় তাহলে বোধ হয় তা থেকে গুরুগম্ভীর জয়ঢাকের মতো শব্দ বেরোবে। তেমন জোরে ঘা দিলে হয়তোবা জমি ধসে গিয়ে ভূগর্ভস্থ কোনো বিশাল সমুদ্রের সন্ধানও মিলতে পারে। এসব পাহাড়ের ভেতরে জলাশয়ের অস্তিত্ব মোটেই অসম্ভব নয়, কারণ বাইরে থেকে পরিষ্কার দেখা যায়। অজস্র জলধারা পাহাড়ের গা বেয়ে নেমে নানান ফাটলের মধ্যে দিয়ে আবার পাহাড়ের ভেতর ঢুকে গিয়েছে। এমন বড় বড় কিছু ফাটলও রয়েছে যার মধ্যে দিয়ে কিছু দূর অগ্রসর হলে মনে হয় যেন আঁকাবাঁকা সুড়ঙ্গ পথ দিয়ে তারা সোজা একেবারে পৃথিবীর অন্তঃস্থলে গিয়ে পৌঁছেছে। আমার সাইকেল ল্যাম্পটা হাতে নিয়ে এসব গহ্বরের আনাচে কানাচে ঘোরাফেরা করে আমি গভীর আনন্দ পাই। এখানকার লোকেরা যে কি পরিমাণ কুসংস্কারে বিশ্বাসী তা ভাবলে অবাক লাগে। এমনকি আর্মিটেজ ছোকরাটিকেও দেখলাম যে বাদ দেওয়া যায় না, অথচ সে তো বেশ সুস্থ সবল শিক্ষিত লোক, আর মানুষ হিসেবেও চমৎকার। আমি গহ্বরটার সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি সে সামনের মাঠ পেরিয়ে আমার দিকেই আসছে। এসে বলল, ডাক্তার বাবু, দেখছি যে এ ব্যাপারে তেমন কোন ভয় টর নেই আপনার, কি ব্যাপার? আমি একটু অবাক হয়ে বললাম, ভয়? কিসের ভয়? সে অন্ধকারের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে যিনি থাকেন ওর ভিতরে, তার কথা বলছি। সে বলল যে প্রায় নাকি এখান সেখান থেকে একটি একটি করে ভেড়া উধাও হয়ে যায়, আর্মিটেজের মতে নাকি ভেতরে যেয়ে থাকে সেই এই কাজটা করে। আর্মিটেজ বলল, একবার নাকি এক চাপ রক্ত ও এক গোছা ভেড়ার লোম পড়ে থাকতে দেখা গিয়েছে সেখানে। এটার যে একটা অত্যন্ত সাধারণ কারণ থাকতে পারে সেটা বলতেই সে পাল্টা জবাব দিল, ভেড়াগুলো উধাও হয় নাকি কেবলমাত্র অমাবস্যার রাতে। তাতে আমি বললাম, এসব অঞ্চলে যদি ভেড়া চোর থেকে থাকে তাহলে তারা তাদের কাজের জন্য যে অমাবস্যার রাতটাই বেছে নেবে তাতে আর আশ্চর্য কি? জবাবে সে বলল, একবার নাকি দেখা গিয়েছিল গ্রামের একটা পাঁচিলের গা থেকে কে যেন বড় বড় পাথর ইট সরিয়ে সেগুলোকে বহু দূরে ছড়িয়ে ফেলে রেখে এসেছে। আমার মতে এ কাজ অবশ্য মানুষের অসাধ্য নয়, কিন্তু সব শেষে আর্মিটেজ এক তুরুপ মেরে বসল। সে বলল সে নাকি এই অদৃশ্য প্রাণীটির গর্জন শুনতে পেয়েছে। আর্মিটেজের সাথে কথাবার্তা এক পর্যায়ে এক আশ্চর্য ঘটনা ঘটল। আমি গহ্বরের মুখটা দাঁড়িয়ে আর্মিটেজের কথাগুলো কত সহজে হেসে উড়িয়ে দেওয়া যায় তাই ভাবছি। এমন সময় সত্যি গহ্বরের ভিতর থেকে এলো এক অদ্ভুত শব্দ। সে শব্দের সঠিক বর্ণনা দেব কি করে? প্রথমত শুনে মনে হল সেটা আসছে বহু দূর থেকে, যেন পৃথিবীর একেবারে গভীরে অবস্থিত কোন জায়গা থেকে। কিন্তু দূর থেকে এলেও শব্দটা রীতিমতো জোরে। জলধারা বা পাথর গড়িয়ে পড়া থেকে যে শব্দ হয় এটা সে জাতের নয়। এ যেন এক তীব্র তীক্ষ্ণ শব্দ। এই আশ্চর্য অভিজ্ঞতার ফলে কিছুক্ষণের জন্য আর্মিটেজের কথাগুলো আমাকে নতুন করে ভাবিয়ে তুলল। আমি আরো প্রায় ঘণ্টাখানিক গহ্বরের মুখে দাঁড়িয়ে রইলাম, কিন্তু দ্বিতীয়বার আর সে শব্দ শোনা গেল না। বাড়ি ফিরলাম মনে গভীর বিস্ময়ের ভাব নিয়ে। আর্মিটেজের কথায় আমল দেওয়ার কোন প্রশ্নই ওঠে না, কিন্তু এটা অস্বীকার করা চলে না যে যে শব্দটা আমি নিজের কানে শুনেছি সেটা ভারী অদ্ভুত। এপ্রিল 20, গত তিন দিনে আমি বার কয়েক ব্লু জন গ্যাপের দিকে গিয়েছি, এমনকি সুরঙ্গের ভিতরেও কিছু দূর অগ্রসর হয়েছে, কিন্তু আমার ল্যাম্পের আলো যথেষ্ট জোরালো না হওয়ায় বেশি দূর যেতে সাহস পাইনি। এবারে আরো আটঘাট বেঁধে যেতে হবে। শব্দটা অবশ্য আর দ্বিতীয়বার শোনার সৌভাগ্য হয়নি এখনো। এক একবার মনে হয়েছে যে প্রথমবারে শোনাটা হয়তো আমার আর্মিটেজের সঙ্গে কথাবার্তার ফলে আমার কল্পনা প্রসূত। সমস্ত ব্যাপারটাই যে আজগুবি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও এটা না বলে পারছি না যে গ্যাপের মুখে ঝোপঝাড়ের অবস্থা দেখে এক এক সময় মনে হয়েছে যে কোনো অতিকায় জীব হয়তো তার মধ্যে দিয়ে পথ করে যাতায়াত করছে। মোট কথা আমার মনে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে। অ্যালার্টনকে আমি অবশ্য এখনো কিছু বলিনি, কারণ এরাও কুসংস্কার থেকে মুক্ত নন, কিন্তু আমি নিজে আরো অনুসন্ধান করব আর তার জন্য কিছু মোমবাতিও কিনে রেখেছি। আজ সকালে গ্যাপের কাছাকাছি ঝোপের আশেপাশে কিছু ভেড়ার লোম পড়ে থাকতে দেখলাম। একটা লোমের গোছায় দেখি রক্ত লেগে আছে। বেশ বুঝতে পারি যে পাথুরে জায়গায় চড়ে বেড়ালে ভেড়াগুলো আপনা থেকেই জখম হতে পারে, কিন্তু তাও হঠাৎ ওই লালের ছোপ চোখে পড়তে কেমন যেন চমকে উঠলাম। সত্যিই কি কোনো নাম না জানা প্রাণী ওই অন্ধকারের মধ্যে বাস করে? সুস্থ অবস্থায় হয়তো এসব চিন্তা মাথায় আসত না। অসুখে বিসুখে মানুষের স্নায়ু দুর্বল হয়ে পড়ে, আর তাই তার মনে নানান অসম্ভব কল্পনা দানা বাঁধতে থাকে। এইসব ভীতিজনক চিন্তা আমার সংকল্পকে শিথিল করে দিয়েছিল। ভেবেছিলাম গহ্বরের রহস্য রহস্যই থাক, এ নিয়ে আর মাথা ঘামাব না, কিন্তু আজ রাত্রে আবার নতুন করে উৎসাহ জেগে উঠেছে আর মনে অনেকটা জোর পাচ্ছি। আশা করি কাল এ ব্যাপারে আরো কিছু দূর অগ্রসর হতে পারব। এপ্রিল 22, আমি যথাসাধ্য পুঙ্খানুপুঙ্খভাবে কালকের অদ্ভুত অভিজ্ঞতাটা বর্ণনা করবার চেষ্টা করছি। কাল যখন আমি ব্লু জন গ্যাপের উদ্দেশ্যে রওনা দিই তখন বিকেল। বলতে দ্বিধা নেই, সেখানে পৌঁছে গহ্বরের দুর্ভেদ্য অন্ধকারের দিকে চাইতেই আবার যেন সেই আশঙ্কাটা আমার মনে জেগে উঠল। মনে হল যে একা না এসে একজন সঙ্গী আনা বোধহয় বুদ্ধিমানের কাজ হতো। যা হোক, শেষ পর্যন্ত মনের সাহস ফিরিয়ে এনে মোমবাতি জেলে কাটা ঝোপের জঙ্গল ভেদ করে গহ্বরের ভেতরে ঢুকলাম। আলগা পাথরে ঢাকা জমির উপর দিয়ে প্রায় 50 ফুট নামার পর একটা রাস্তা পেলাম, যেটা একেবারে পাহাড় ভেদ করে সোজা সামনের দিকে চলে গেছে। যদিও আমি জিওলজিস্ট নই, তবু এটুকু বুঝতে পারলাম যে এ পাথর লাইমস্টোনের চেয়ে অনেক বেশি শক্ত জাতের কোন পাথর হবে, কারণ এর গায়ে প্রাচীন শাবলের দাগ। আমি কোনো মতে হোঁচট খেতে খেতে এই প্রাচীন পাথরের সুরঙ্গের মধ্য দিয়ে এগিয়ে চললাম। সুরঙ্গের শেষ মাথায় পৌঁছে দেখি সেটা গিয়ে পড়েছে একটা বিশাল নোনাধরা পাথরের গহ্বরে, যার ছাদ থেকে ঝুলে আছে চুনে ঢাকা অসংখ্য লম্বা লম্বা আইসিকল। আবছা আলোয় লক্ষ্য করলাম যে গহ্বরের দেয়াল ভেদ করে চারদিক দিয়ে আরো অনেকগুলো জলে খয়ে যাওয়া রাস্তায় একে বেঁকে কোথায় যেন গিয়েছে। আমি আর এগোবো না, ফিরে যাব তাই ভাবছি। এমন সময় আমার পায়ের কাছে একটা জিনিস প্রবলভাবে আমার দৃষ্টি আকর্ষণ করল। গহ্বরের মেঝেতে অধিকাংশটাই হয় পাথরের না হয় চুনের আবরণে ঢাকা, কিন্তু একটা জায়গায় বেশ খানিকটা অংশ জুড়ে ছাদ থেকে জল চুইয়ে পড়ে কাদা হয়ে আছে। সেই কাদার ঠিক মাঝখানে দেখলাম একটা প্রকাণ্ড ছাপ, অস্পষ্ট অথচ গভীর। উপর থেকে পাথরের চাই পড়লে যেরকম হয় সেরকমই, কিন্তু কাছাকাছির মধ্যে কোনো আলগা পাথর বা এমন কিছু লক্ষ্য করলাম না যাকে ওই ছাপের জন্য দায়ী করা চলে। অথচ কোনো পরিচিত জন্তুর এত বড় পায়ের ছাপ সম্ভব নয়, আর যদি জন্তুই হবে তাহলে পায়ের ছাপ মাত্র একটা কেন? চারদিকে অন্ধকারের দিকে চেয়ে বুঝতে পারলাম আমার বুকের ভেতর একটা দুরু দুরু কাঁপুনি শুরু হয়েছে, আর তার সঙ্গে আমার হাতের মোমবাতিটাও কিছুতেই স্থির রাখতে পারছি না। আরেকটু এগোনোর আগে আমি একবার যে সুড়ঙ্গটা দিয়ে গহ্বরে এসে পৌঁছেছি তার মুখের চেহারাটা ভালো করে দেখে চিনে রাখলাম। কোথায় ফিরতে হবে সেটা জেনে নিয়ে অবশিষ্ট মোমবাতি ও দেশলাইয়ের কাঠি একবার পরীক্ষা করে আমি অসমতল পাথরের উপর দিয়ে গহ্বরের ভেতরে এগিয়ে চললাম। কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা এক চরম বিপদের সামনে পড়তে হলো। আমার সামনে দিয়ে বয়ে চলেছিল প্রায় 20 ফুট চওড়া একটা নালা। সেটাতে পা না ভিজিয়ে টোপকে পার হওয়া যায় কোনখান দিয়ে সেটা দেখবার জন্য আমি জলের ধার দিয়ে হেঁটে চলেছি। এমন সময় নালার উপর একটা পাথরের ঢিবি চোখে পড়ল। আন্দাজে মনে হলো যে এক লাফে সে ঢিবিটার উপর পৌঁছানো যায়, কিন্তু পাথরের তলার দিকটা জলে ক্ষয়ে যাওয়ার ফলে সেটার উপর লাফ দিয়ে পড়তেই পাথরটা কাত হয়ে আমায় ফেলে দিল একেবারে বরফের মতো ঠান্ডা নালার জলে। মোমবাতিটা নিভে গেল সঙ্গে সঙ্গেই, আর আমি ঘুটঘুটে অন্ধকারে জলের মধ্যে পড়ে অসহায় ভাবে এদিক ওদিক হাতড়াতে লাগলাম। পানি থেকে অনেক কষ্টে ওঠার পর বুঝতে পারলাম আমার মোমবাতি দেশলাইয়ের কাঠি সবই ভিজে গেছে, আর নিজের বোকামের জন্য হাসি পেল। আমি কোনো মতে নিজেকে সংযত করার চেষ্টা করলাম, গহ্বরের কোন দিকে যে কি আছে সেটা প্রাণপণে মনে করবার চেষ্টা করলাম, কিন্তু সে চেষ্টা বৃথা, কারণ চিনে রাখবার মতো যা কিছু দেখে রেখেছিলাম তা সবই দেয়ালের উপর দিকে, সুতরাং মেঝে হাতে কোনোই ফল হবে না। নিজেকে তখন সম্পূর্ণ অসহায় মনে হচ্ছিল। বুঝতে পারলাম যে এই অবস্থায় গহ্বর থেকে বেরোবার কোনো উপায় নেই। আমি যে ব্লু জন গহ্বরের অভিযানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সে কথা কাউকে বলিনি, সুতরাং আমি হারিয়ে গেলেও আমাকে খুঁজতে কোনো সার্চ পার্টি যে এদিকে আসবে এমন কোনো আশা নেই। একমাত্র নিজের উপস্থিত বুদ্ধি ছাড়া আমার আর কোনো অবলম্বনও নেই। এখন মুক্তির উপায় যেটা রয়েছে সেটা হলো কোনো একটা পন্থা বার করে দেয়াশলাইগুলোকে শুকিয়ে নেয়া। আমি যখন জলে পড়েছিলাম তখন আমার শরীরের একটা দিকে ভিজেছিল, বাঁদিকের কাতটা জলের উপর ছিল। আমি দেয়াশলাইয়ের বাক্সটা বার করে সেটাকে আমার বাঁ বুকের তলে চেপে ধরলাম। এই পদ্ধতিতে যদি কাজ হয়ও তারপরেও এক ঘন্টার আগে দেয়াশলাই জ্বালাতে পারব না, তাই এক ঘন্টা চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায়ও এখন নেই। ক্রমে গহ্বরের দুর্ভেদ্য অন্ধকার, নালার একঘেয়ে কুলকুলুনি শব্দ আমাকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলল। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, ঘণ্টাখানেক কিংবা তারও হয়তো কিছু বেশি হবে। এমন সময় হঠাৎ আমাকে সম্পূর্ণ সজাগ হয়ে ঢিবির উপর সোজা হয়ে উঠে বসতে হল। আমার কানে একটা শব্দ এসেছে যেটা নালার শব্দের চেয়ে একেবারেই আলাদা। শব্দটা এখন আর নেই, কিন্তু তার প্রতিধ্বনি এখন আমার কানে বাজছে। এটা কি কোনো মানুষের পায়ের শব্দ? আমাকে খুঁজতে এসেছে কি কোনো দল? কিন্তু তাই যদি হয় তাহলে তো তারা আমার নাম ধরে ডাকবে। যা শুনতে পাচ্ছি তা তো কোনো মানুষের গলা শব্দ নয়। আমি দূর দূর বক্ষে দম বন্ধ করে বসে রইলাম। এই যে আবার সে শব্দ, ওই যে আবার, এবার আর থামা নেই, একটানা শব্দ আসছে, কোনো জানোয়ারের পদক্ষেপের শব্দ। দুম 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 দুম, কি বিশাল এই পদধ্বনি! জানোয়ারটি যে আয়তনে বিশাল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে হয় পায়ের তেলগুলো নরম হওয়ার ফলে শব্দটা খানিকটা চাপা। এই অন্ধকারেও সেই পদক্ষেপে বিন্দু মাত্র ইতস্তত ভাব নেই। আর এতেও কোনো সন্দেহ নেই যে সেটা আমার দিকেই আসছে। এখন আর কোনো সন্দেহ নেই যে পাহাড়ের এই গহ্বরে কোনো এক নাম না জানা ভয়াবহ অতিকায় প্রাণী বাস করছে।
চলছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, সাথে আছে শারমিন, আর শুনছেন কুয়াশার প্রথম ঘন্টার গল্প ব্লু জন গহ্বরের বিভীষিকা। লিখেছেন স্যার আর্থার কনান ডয়েল। প্রথম পর্বটা শুনেছি একটু আগে, আর এখন চলে যাব এর দ্বিতীয় পর্ব শুনতে। পড়ে শোনাচ্ছে সেতু, আর সঙ্গে আছি আমি আর্চি শারমিন, আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্টস কুয়াশায়। আর জানিয়ে দিচ্ছি এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এটা নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে হলে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নম্বরে। চলে যাচ্ছি ব্লু জন গহ্বরের বিভীষিকার পরের পর্ব শুনতে। পড়ে শোনাচ্ছে সেতু, আর সঙ্গে আছি আমি আর্চি শারমিন, আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়।
সেটা যে কেমন দেখতে তা এখন অনুমান করতে পারিনি, তবে এটুকু জানি যে সেটা আয়তনে বিরাট এবং আশ্চর্য দ্রুত গতির। আমার দেয়াশলাই এতক্ষণে শুকিয়ে গেছে মনে করে বগুল থেকে সেটা বার করে একটা কাঠি নিয়ে পরীক্ষা করে দেখলাম মোমবাতি জ্বলে উঠল। আমি মোমবাতি শিখাটাকে হাত দিয়ে আড়াল করে প্রাণপণে সুরঙ্গ পথ দিয়ে দৌড়ে গিয়ে এক নিঃশ্বাসে দরজার মুখ দিয়ে বেরিয়ে কাটা ঝোপ ভেদ করে হাঁপাতে হাঁপাতে বাইরে ঘাসের উপর হুমড়ি খেয়ে পড়লাম। 3 মে গহ্বরের অভিজ্ঞতার পর আমি কয়েকদিন শয্যাশায়ী ছিলাম। কদিন যাবৎ এখানকার বসন্তকালের খামখেয়ালি আবহাওয়াটা আমাকে বেশ কাবু করে ফেলেছে। আর এই কদিনের ভেতরে এমন কিছু একটা উদ্ভট ঘটনা ঘটেছে যার তাৎপর্য কেবল আমিই বুঝি। রাতগুলো মেঘলা হয়, 3 দিন চাঁদের আলো ছিল না। এর আগে ঠিক এমন রাত্রেই একটি ভেড়া উধাও হয়েছে। গত কয়েক রাত্রেও ভেড়া লোপ পেয়েছে। অ্যালার্টনের 2টি, ক্যাটওয়াকের বুড়ো পিয়ারসনের 1টি ও মিসেস মুলটনের 1টি, 3 রাত্রে 4টি ভেড়া উধাও। কোনো চিহ্ন পাওয়া যায়নি সেগুলোর। কিন্তু এর চেয়েও গুরুতর একটা ঘটনা ঘটেছে গত কদিনের মধ্যে। আর্মিটেজ নিখোঁজ। গত বুধবার রাতে সেনাকে তার বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর্মিটেজের রাতে স্বজন নেই, তাই তার অন্তর্ধান তেমন একটা চাঞ্চল্যের সৃষ্টিও করেনি। তাই ভাবলাম যে আমি এ ব্যাপারে কিছু একটা করব। সকালে লোকাল পুলিশ স্টেশনে গিয়েছিলাম। ইন্সপেক্টর সাহেব গম্ভীরভাবে আমার বক্তব্য একটা মোটা খাতায় তুলে নিয়ে আমাকে নমস্কার করে বিদায় দিলেন। বাইরে বেরোতে না বেরোতেই শুনতে পেলাম তার অট্টহাসি। বুঝতে পারলাম যে তিনি তার সাঙ্গপাঙ্গদের কাছে আমার কাহিনীটা বেশ রসিয়ে পুনরাবৃত্তি করছেন। ঠিক 1.5 মাস পর আমার খাটের বালিশের উপর পিঠ দিয়ে বসে আমি আবার ডায়েরি লিখছি। এইবারে যথাসম্ভব পরিষ্কারভাবে যা ঘটেছিল তার বিবরণ দেই। 3 মে রাতটা ছিল অন্ধকার ও মেঘাচ্ছন্ন, ঠিক যেমন রাত্রে নাম না জানা জানোয়ারটা হানা দিতে বেরোয়। রাত 11টায় হাতে লঞ্ছন ও বন্দুক নিয়ে আমি বাড়ি থেকে রওনা দিলাম। যাওয়ার আগে টেবিলের উপর একটা কাগজে লিখে রেখে গেলাম যে আমি যদি না ফিরি তাহলে যেন ব্লু জন ক্যাপের আশেপাশে আমার অনুসন্ধান করা হয়। রোমান সুরঙ্গের মুখটাতে পৌঁছে কাছাকাছি একটা পাথরের ঢিবি বেছে নিয়ে লণ্ঠনের ঢাকনাটা বন্ধ করে হাতে বন্দুক নিয়ে ঢিবির উপর খাপটি মেরে বসে রইলাম। এই বসে থাকার যেন আর শেষ নেই। একটা সময় মনে হচ্ছিল যে আমার অভিযান জলাঞ্জলি দিয়ে সব ছেড়ে ছুড়ে বাড়ি ফিরে যাই, কিন্তু মানুষের মনে আত্মসম্মান বোধটা এত গভীর ও বদ্ধমূল যে একটা কোনো সংকল্প নিয়ে একবার অগ্রসর হলে মাঝপথে ফিরে আসা ভারী মুশকিল। সেই কারণেই আমি সেদিন গহ্বরের মুখ থেকে ফিরে আসতে পারিনি। আর যাই হোক, আমি কাপুরুষ, এই অপবাদ আমাকে কেউ দিতে পারবে না। দূরের গির্জার ঘড়িতে 12টা বাজল, তারপর 1টা, তারপর 2টো। এই সময়টা অন্ধকার সবচেয়ে গভীর। তারাহীন আকাশের নিচ দিয়ে মেঘ ভেসে চলেছে। পাহাড়ের ফাটলে কোথায় যেন একটা প্যাঁচা ডেকে উঠল। এবার সুরঙ্গের মুখের ঝোপঝাড় খচমচ করে উঠল। এছাড়া শুধু এক ঝিরঝিরে হাওয়ার শব্দ, আর সবই চুপ। এমন সময় হঠাৎ কানে এলো এক পরিচিত আওয়াজ, দুম 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 দুম, আর তার সঙ্গে পায়ের ধাক্কায় পাথর গড়িয়ে যাওয়া শব্দ। ক্রমে এগিয়ে আসছে শব্দটা, কাছে, আরো কাছে। এবার সুরঙ্গের মুখের ঝোপঝাড় খচমচ করে উঠল। ঠিক তারপরে আবছা অন্ধকারের ভেতর দিয়ে সৃষ্টি ছাড়া নাম না জানা অতিকায় কি যেন একটা প্রায় নিঃশব্দ দ্রুতপদে গুহা থেকে বেরিয়ে আমার ঠিক পাশ দিয়ে গিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। বুঝতে পারলাম এতক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও আমার মনটা এই অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এবার আমার সমস্ত সাহস সঞ্চয় করে জানোয়ারটার ফেরার অপেক্ষায় বসে রইলাম। যত বড় দুশ্মনী হোক না কেন, এবার তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। আমি সজাগ থাকা সত্ত্বেও জানোয়ারটা যে কখন ফিরে এলো সেটা টেরই পাইনি। হঠাৎ সামনে চেয়ে দেখি আবার সেই অতিকায় জানোয়ার ঘাসের উপর দিয়ে নিঃশব্দে হেঁটে ব্লু জন সুরঙ্গের দিকে আসছে। আবার অনুভব করলাম বন্দুকের ঘোড়ার উপর রাখা আমার ডান হাতের তর্জনীটা অবশ হয়ে আসছে। প্রাণপণ চেষ্টা করে কোন রকমে আমার জড়ভাবটাকে কাটিয়ে উঠলাম। ঝোপঝাড় ভেদ করে জানোয়ারটা গুহার ভেতর ঢুকে প্রায় অদৃশ্য হয়েছে এমন সময় আমি বন্দুকের ঘোড়া টিপে দিলাম। বারুদের ঝলসানিতে মুহূর্তের জন্য দেখতে পেলাম এক প্রকাণ্ড লোমশ ছাই রঙের জানোয়ার। নিচের দিকে রংটা ফিকে হয়ে এসেছে, বেটে বেটে বাঁকানো পায়ের উপর তার আলিশান শরীরটা এগিয়ে নিয়ে চলছে এক ঝলকের জন্য দেখা। আর তারপরেই শুনলাম খরব শব্দ। আলগা পাথরের উপর দিয়ে নেমে জানোয়ারটা চলছে তার গর্তের দিকে। আমার মাথায় হঠাৎ খুন চাপল। ভয়ডর সব দূর করে দিয়ে এক লাফে পাথরের উপর দিয়ে নেমে বন্দুক ও লঞ্ছন হাতে সুরঙ্গের ভিতর দিয়ে ছুটে চললাম জানোয়ারটার উদ্দেশ্যে। জানোয়ারটা যে রীতিমতো দ্রুত গতির সেটা আমি আগেই লক্ষ্য করেছিলাম। এবারে বুঝতে পারলাম যে তার একটি মারাত্মক গুণও আছে, সেটা হলো শয়তানি বুদ্ধি। হাবভাব দেখে মনে হয়েছিল যে সে তার প্রাণের ভয় পালাচ্ছে। সে যে আবার উল্টো মুখে ঘুরে রুখে দাঁড়াতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আগেই বলেছি যে সুরঙ্গটা গিয়ে পড়েছে এক বিরাট গহ্বরে। কিছুক্ষণ দৌড়ানোর পর সেই গহ্বরটাতে পৌঁছে হঠাৎ জানোয়ারটা থেমে আমার দিকে ফিরে দাঁড়ালো। লণ্ঠনের সাদা আলোতে তার যা চেহারা দেখতে পেলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। ভাল্লুকের মতো হিংস্র ভঙ্গিতে সামনের দুপা শূন্যে তুলে দাঁড়িয়ে আছে পর্বত প্রমাণ জানোয়ারটা। আয়তনে ভাল্লুকের 10 গুণ, উঁচানো দুই পায়ের থাবায় লম্বা তীক্ষ্ণ বাঁকানো নখ, আর বিভৎস বিকৃত হা করা লাল মুখে ধারালো দাঁতের সারি। ভাল্লুকের সাথে পার্থক্য কেবল একটা ব্যাপারে, যে ব্যাপারে এটার সঙ্গে পৃথিবীর আর কোন জানোয়ারের কোন ধরনের মিল নেই, সেটা হলো জানোয়ারটা ঠিকরে বেরিয়ে আসা দৃষ্টিহীন মনিহীন জ্বলন্ত বলের মতো দুটো চোখ। কি দেখলাম সেটা ভালো করে বোঝার আগেই জানোয়ারটা থাবা উঁচিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এরপরে আমার হাত থেকে লণ্ঠনটা ছিটকে পড়ে ভেঙে চুরমার হয়ে যাওয়া ছাড়া আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমি অ্যালারচন্দের বাড়িতে আমার খাটের উপর শুয়ে আছি। ঘটনাটার পর 2 দিন কেটে গেছে। মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে বা পায়ের হাড় ও পাজরের দুটো হাড় ভাঙা অবস্থায় আমি সারা রাত গুহার মধ্যে পড়েছিলাম। পরদিন সকালে আমার লেখা চিঠি খুঁজে পেয়ে জনদশেক চাষা দল বেঁধে গিয়ে আমায় খুঁজে বার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। সেই থেকেই আমি নাকি সমানে প্রলাপ বকেছি। জানোয়ার জাতীয় কিছু নাকি এদের চোখেই পড়েনি। আর আমার বন্দুকের গুলি যে কোনো প্রাণীকে জখম করেছে তার প্রমাণ হিসেবে কোনো রক্তের চিহ্ন নাকি এরা দেখতে পায়নি। আমার নিজের অবস্থা এবং জমিতে কিছু অস্পষ্ট দাগ ছাড়া আমার কাহিনীর সত্যতা প্রমাণ করবার আর কিছুই নাকি পাওয়া যায়নি। এই ঘটনার পর 1.5 মাস কেটে গেছে। আমি এখন বাইরের বারান্দায় বসে রোদ পোয়াচ্ছি। আমার ঠিক সামনেই খাড়া পাহাড়, তার পাংশুটে পাথরের গায়ে ওই যে দেখা যাচ্ছে ব্লু জন সুরঙ্গের মুখ। বিজ্ঞানবিদরা বা অনেক সম্ভ্রান্ত বাবুরা হয়তো আমার কাহিনীকে হেসে উড়িয়ে দেবেন, কিন্তু এখানকার দরিদ্র সরল গ্রামবাসীরা আমার কথা এক মুহূর্তের জন্য অবিশ্বাস করেনি। এ ব্যাপারে কাসেলটন কুরিয়ার পত্রিকা একটা মন্তব্য এসেছিল, পত্রিকার মন্তব্যটি তুলে ধরলাম। আমাদের পত্রিকার অথবা ম্যাটলক, বাক্সটন ইত্যাদি অঞ্চলের যেসব পত্রিকার সংবাদদাতা উক্ত ঘটনার তদন্ত করতে এসেছেন তাদের কারোর পক্ষেই গহ্বরে প্রবেশ করে ডাক্তার জেমস হার্টকেসলের বিচিত্র কাহিনীর সত্য মিথ্যা বিচার করবার কোন উপায় ছিল না। উক্ত ঘটনা সম্পর্কে কি করণীয় তা স্থানীয় অধিবাসীগণ নিজেরাই স্থির করে প্রত্যেকেই গুহার প্রবেশদ্বারটি পাথর দিয়ে বন্ধ করতে তৎপর হয়েছিল। গহ্বরের মুখে ঢালু রাস্তা দিয়ে বড় বড় পাথরখণ্ড গড়িয়ে নিয়ে সুড়ঙ্গের মুখটি তারা সম্পূর্ণ বন্ধ করে দিতে পেরেছিল। এই চাঞ্চল্যকর ঘটনাটির শেষ ঘটে এভাবেই। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেন। কেউ কেউ বলেন যে অসুস্থ অবস্থায় ডাক্তার হার্টকাসলের মস্তিষ্ক বিকৃতি এবং সেই সময়কার একটা উদ্ভট চিন্তা তার এটা। তাদের মতে কোন ভ্রান্ত অথচ দৃঢ় বিশ্বাস তাকে গহ্বরে প্রবেশ করতে বাধ্য করেছিল এবং গহ্বরের পাথরে পড়ে তিনি আহত হয়েছিলেন। গহ্বরের ভেতর যে এক অদ্ভুত জীব বাস করে এমন একটা প্রবাদ বহুকাল থেকে এই অঞ্চলে প্রচলিত আছে। স্থানীয় কৃষকরা বিশ্বাস করে যে ডাক্তার হার্টকাসলের বিবরণ এবং তার দেহের ক্ষত এই প্রবাদকে বাস্তবে পরিণত করেছে। এই ঘটনা সম্পর্কে এর চেয়ে বেশি কিছু মন্তব্য করা সম্ভব নয়। বৈজ্ঞানিক ভিত্তিতে এর সমর্থন আদৌ সম্ভবপর বলে আমরা মনে করি না। যদি কুরিয়ার পত্রিকাটি এই মন্তব্য প্রকাশ করবার আগে একবার আমার সঙ্গে আলাপ করত তাহলে বুদ্ধিমানের কাজ করত। অনেক ভেবে ঘটনাটার একটা বৈজ্ঞানিক কারণ অনুমান করে এর অবিশ্বাস্যতা খানিকটা দূর করেছি। অন্তত আমার নিজের এক্সপিরিয়েন্স এর একটা বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে আমি এখানে সেটা পেশ করছি। আমার মতে যে মত আমি ঘটনাটা ঘটবার আগে জারিতে ইঙ্গিত করেছি, ইংল্যান্ডের এইসব অঞ্চলে ভূগর্ভে বিস্তীর্ণ জলাশয় রয়েছে। পাহাড়ের ফাটল দিয়ে বাইরের জলস্রোত ভিতরে ঢুকেই এসব জলাশয় সৃষ্টি করেছে। জলাশয় থাকলেই বাষ্পের উদ্ভব, জলাশয় থাকলেই বাষ্পের উদ্ভব হয় এবং বাষ্প থেকে বৃষ্টি ও বৃষ্টি থেকে উদ্ভিদের জন্ম। পৃথিবীর আদি যুগে হয়তোবা এই ভূগর্ভ জগতের সঙ্গে বাইরের জগতের একটা যোগাযোগ ছিল এবং সেই অবস্থায় হয়তো বাইরের জগতের গাছপালার কিছু বীজ এবং তার সঙ্গে কোনো কোনো প্রাগৈতিহাসিক প্রাণী এই ভূগর্ভ জগতে এসে পড়েছে। এইসব প্রাণীদেরই একটির বংশধর হয়তো এই জানোয়ার, যাকে দেখে মনে হয় আদিম ভাল্লুকের এক বর্ধিত সংস্করণ। লক্ষ লক্ষ বছর ধরে হয়তো এই ভূগর্ভ জগৎ আমাদের পরিচিত জগতের পাশাপাশি একই সঙ্গে অবস্থান করছে। রোমান সুড়ঙ্গটি খোঁড়ার সময় হয়তো এই ভূগর্ভ জগতের কোন প্রাণী বাইরের জগতে সন্ধান পায়। অন্ধকারবাসী অন্য সব প্রাণীর মতোই এও দৃষ্টিশক্তিহীন জীব, অথচ অন্য সব ইন্দ্রিয় এতই সজাগ যে চোখের অভাব পূরণ হয়ে যায়, না হলে সে ভেড়ার সন্ধান পাবে কি করে। এরা যে কেবল অন্ধকার রাত্রে চলাফেরা করে তার কারণ বোধ হয় মনির অভাবে আলোসহ্য হয় না। আমার লণ্ঠনই হয়তো চরম সংকটের মুহূর্তে আমার প্রাণ রক্ষা করেছিল, অন্তত আমার তাই বিশ্বাস। এসব তথ্য আমি লিখে রেখে গেলাম আপনাদের বিবেচনার জন্য। একে সমর্থন করা সম্ভব কিনা তা আপনারা বিচার করে দেখবেন। যদি মনে হয় সবটাই অবিশ্বাস্য তাহলেও আমার কিছু বলার নেই। মূল ঘটনা আপনাদের বিশ্বাস অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে। আর আমার ব্যক্তিগত মতামতের প্রশ্ন যদি তোলেন তাহলে বলবো যে তারও আর বিশেষ কোনো মূল্য নেই, কারণ আমার কাজ ফুরিয়ে গেল। ডাক্তার জেমস হার্টকাসলের ডায়েরি এখানেই শেষ।
এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সঙ্গে আছি আমি আরজে শর্মিনা, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বন্ধুরা, এর আগে শুনেছেন আপনারা কুয়াশার প্রথম, আমরা প্রথম সময়ে যে গল্পটা শুনাই আপনাদের, সেই গল্পটা যেটা পড়ে শুনিয়েছিল সেতু। আর এখন চলে যাব আমরা কুয়াশার মূল আকর্ষণে, অর্থাৎ কুয়াশার আজকের মূল কাহিনী। আজকের কাহিনীর নাম এখন বলবো না, একেবারে শেষে জানিয়ে দেবো, কিন্তু এখন জানিয়ে দিচ্ছি আজকের কাহিনী যিনি লিখেছেন তার নাম। আজকের কাহিনী লিখেছেন জসিমউদ্দিন শাওন, শর্টকাটে তার নাম হচ্ছে জোসা, এবং এতে নির্দেশনা দিয়েছেন শিগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর এখন শুনবো আজকের কাহিনীর প্রথম অংশ, কিন্তু প্রথম অংশে যাবার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলেই সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। না, এটা নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেলে এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে হলে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নম্বরে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। চলে যাচ্ছি আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্বে, সঙ্গেই থাকবেন আপনার সাথে আমি আরজি শর্মিন, আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে ঢাকা, মহলায় স্থায়ী হয়ে গেছেন যারা, তারাও চলে গেছেন বাড়িতে। পাঁচতলায় বাড়ির মালিকের বাড়ি নোয়াখালী, তিনিও পরিবার সহ বাড়িতে চলে গেছেন। শুধু চারতলার ডান দিকের ফ্ল্যাটে থেকে গেছেন আহমেদ, মনি ও তার পরিবার। অফিসের জরুরি কাজেই তারই আটকে পড়া। মনি সাহেবের বউয়ের নাম আয়েশা, আর আছেন নিতা আমিন, তিনি থাকেন পাঁচতলার বাদিকে। এই বাড়ির সবাই তাকে সন্দেহ করে, বিভিন্ন বিষয়ে তাকে সন্দেহ করে সবাই। আয়েশার মনি ঈদের আগের দিন বাইরে যাবার কথা ছিল কিছু শপিং করার জন্য, কিন্তু মনি আসছে না। সন্ধ্যা হয়ে গেছে অথচ ফোনও ধরছে না তিনি। বাড়িতে আয়েশা একা, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তার কেমন যেন ভয় ভয় লাগছে, এমনিতে পুরো বাড়িতে কেউ নেই, তার উপর আবার শোবার ঘরে বাল্ব চলছে না। বারান্দায় দাঁড়িয়ে আছেন আয়েশা আর ভাবছেন রীতা ভাবির কথা। বাড়িতে যাবার আগে ভাবিতাকে বলে গেছে এক ভয়ানক কথা, আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠল।
আজকে ফোন না ধরার মজা দেখাবো, সন্ধ্যা পর্যন্ত আমাকে বসিয়ে রেখে উনি আসবেন না। কোথায়? কেউই তো নেই।
না না, আছে আছে, ভালো করে তাকালেই দেখবে আমি আছি। আমি নিতা।
আপনি?
হ্যাঁ আমি।
এই অসময়ে?
অসময় কোথায়, কেবল তো সময় শুরু হলো। ভেতরে আসতে বলবে না? তোমার হাজবেন্ড কোথায়?
সে এখনো আসেনি। আসেন আসেন, ভেতরে আসেন, বসেন।
না না, আমি বসতে আসিনি।
এই প্রথম এলেন, বসেন না, আমারও একা একা লাগছিল। আপনি এলেন, ভালোই হলো, কথা বলা যাবে কিছুক্ষণ।
কিছুক্ষণ কেন, তুমি চাইলে সারা রাতই কথা বলা যাবে।
না মানে, আপনার নিজেরও তো সংসার আছে। না মানে, আমি আসলে বলতে চেয়েছি যে।
না না ঠিক আছে, কেউ না থাকলেও তো আমারও একটা সংসার আছে নাকি? সংসার তো কেবল স্বামী স্ত্রী মিলেই হয় না, নিজেকে নিয়েও সংসার হতে পারে, তাই নয় কি?
তা কি খাবেন বলুন।
না না, তেমন কিছু খাবো না, তাছাড়া চা কফি আমি তেমন পছন্দ করি না। এ কি, তোমার ঘরে লাইট জ্বলছে না কেন? ঘর অন্ধকার করে রাখা মোটেও ভালো কিছু না, সন্ধ্যার সময় ঘরে আলো না দিলে অমঙ্গল হয়।
না আসলে ভেতরের ঘরে লাইট জ্বলছে না, ও আসলেই ঠিক করে ফেলব।
ও আসলে?
হাসছেন যে?
না এমনিতেই, তুমি ঠিক করলেই পারো।
তা পারি, কিন্তু
চলো আমি ঠিক করে দেই।
না মানে ইয়ে আর কি।
আরে চলো চলো, এই এইটা সুইচ না?
জি,
এই সুইচ টিপলাম। সম্ভবত তোমাদের লাইটটা কেটে গেছে, উপরে উঠতে হবে। আচ্ছা, একটা লাঠি বা লম্বা কিছু নিয়ে আসো তো।
ঠিক আছে, দেখি রান্নাঘরে কিছু পাই কিনা। আমি তো মহা ঝামেলায় পড়লাম। তাহলে রীতা ভাবি যা বলেছে সেগুলোই কি ঠিক? বুঝতে পারছি না। রীতা ভাবি তো বলেই গেছে মহিলাকে ঘরে ঢুকতে দেয়া ঠিক হবে না। সে নাকি অলক্ষণে, এর আগে এই বাড়িতে একজন মারা গেছেন, আর সেই মৃত্যুর জন্য অনেকেই এই মহিলাকে দায়ী করে। কিন্তু বাড়িওয়ালা দুসম্পর্কের কেমন আত্মীয় হওয়ার জন্য নাকি এ বাড়ি থেকে তাকে কেউ সরাতে পারেনি। সবারই অভিযোগ এই মহিলাকে নিয়ে।
কই আয়শা, চলে এসো, কিছু লাগবে না, হয়ে গেছে, আসছি আসছি।
কিভাবে ঠিক করলেন, কি হয়েছিল?
তেমন কিছুই হয়নি, এমনিতেই ঠিক করে ফেললাম, বাল্বটা ঠিক আছে। আচ্ছা আমি এখন যাই, কেমন?
কেন, আরেকটু বসুন, ও আসুক তারপর না হয় যাবেন, এখন বসুন।
না না, আমার অনেক কাজ আছে, তুমি থাকো আমি যাই, ভালো থেকো, কেমন?
আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। হ্যাঁ,
আবার আসতে বলছো, তোমার সাহস তো কম না।
মানে?
মানে সবাই আমাকে ভয় পায়, আর তুমি নাকি বলছো আবার আসতে, তাই আর কি। ঠিক আছে, ভালো করে দরজা লাগিয়ে দাও, দারোয়ানটার খোঁজ পাওয়া যাচ্ছে না দুই দিন ধরে।
কেন, কি হয়েছে?
সবাই বলছে সে নাকি বাড়ি চলে গেছে।
যেতে তো পারে।
না, সে বাড়ি যায়নি।
কিছু বললেন?
না না, কিছু বলিনি, এমনিতেই। তুমি ভালো করে দরজা লাগিয়ে দাও, প্রয়োজন হলে আমি আবার আসব, কেমন?
জি। আচ্ছা আপনাকে একটা কথা বলবো?
হ্যাঁ বলো।
গতকাল রাতে না একটা বিকট শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায়, আমার মনে হয়েছে শব্দটা আপনার বাসা থেকে আসছে।
কেমন শব্দ?
না মানে মনে হলো কেউ ইটের টুকরো দিয়ে মেঝেতে বারবার আঘাত করছে।
ও হ্যাঁ, হয়েছে কি, আমি রান্না করছিলাম, মশলা বাটার শব্দ হতে পারে, গুঁড়ো মশলা ছিল না তো, তাই শিলপাটায় পিষছিলাম।
ও, অথচ আমি কি ভয়টাই না পেয়েছিলাম।
মনের ভেতর ভয় থাকলে যে কোনো কিছুকেই অস্বাভাবিক মনে হয়, আর রাতের বেলায় ভয়টা আরো বাড়ে। থাকো, ভয় পেও না, আমি যাই।
ঠিক আছে।
আয়েশাদের ফ্ল্যাট থেকে বেরিয়েই নিতা প্রথম যে কাজটি করেছে সেটা হলো দরজার বাইরে রাখা পাপোষটা নিয়ে এসেছে পাঁচতলায়, তার ফ্ল্যাটের সামনে রেখেছে সেটা। আর দ্বিতীয়ত ওদের দেয়ালে লেখা চারটাকে তিন করে দিয়েছে, আর নিজের ফ্ল্যাটের সামনের পাঁচকে করেছে চার। ঘরে এসে গান চালিয়ে দেয় নিতা। সে যে গানটা শুনছে সেটা হচ্ছে চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখরে। এই গানটা সে তার দুঃখের সময় শোনে। তার ফ্ল্যাটটায় সবসময় আবছে আলো অন্ধকার খেলা করে, এমনটাই তার পছন্দ। সবাই মনে করে নিতা একা থাকে, কিন্তু সে আসলে একা থাকে না, কখনোই একা ছিল না। যখন রায়হান সাইদ ছিল তখনও একা ছিল না, আর যখন মাঝে মাঝে সোহিনী থাকে তখনও একা থাকে না। সোহিনী অনেকদিনই আসছে না বলে নিতার মন খারাপ, তবে সোহিনীকে সেও ডাকে নিয়ে ভেতর, আজকে ডাকবে বলে স্থির করেছে। এই বাসায় আসার পর থেকে দারোয়ান উত্তমকেই নিতার খুব পছন্দ ছিল। হ্যাঁ পছন্দই ছিল, যে নিখোঁজ তাকে তো ছিল বলাই ভালো, তাই না? নেই আবার আছে। কিন্তু উত্তমের আগেই মারা গেল খালিদ, নিতার কোনো দোষই ছিল না। খালিদের মৃত্যুতে নিতার কোনো হাতই নেই, এমনকি কারোর মৃত্যুতেই নিতার হাত থাকে না। নিজেদের লোভেই নিজেরা মারা পড়ে। মনেও একটা ভুল করেছে, সে অন্যদের কাছে নিতা সম্পর্কে বাজে কথা বলেছে, হাসাহাসি করেছে, অপরাধটা গুরুতর নয়, কিন্তু নিতার এই অবসর সময়ে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা যেতে পারে বলেই এই ফাঁচটা পাতা হয়েছে।
দোতলার পর থেকে মানুষ ভুল করে, তিনতলাকে অনেক সময় ক্লান্তির জন্য চার মনে করে, আর পাঁচতলাকে মনে করে চার। এই সরল সমীকরণটাকে কাজে লাগানো কোনো ঘটনাই না। এবার শিকারের জন্য অপেক্ষা, এটাই সব থেকে অসাধারণ সময়। ইস, সোহিনীকে খবর পাঠালে ও চলে আসবে, ও আসলে খেলাটা জমবে ভালো। একি, তুই চলে এলি?
বাপ্পা, তুমি ডাকলে আমি আসবো না?
এসেছি, আবার দরজায় নকও করেছি, দেখেছ কত ভদ্রতা।
তুই যে কত ভদ্র সেটা তো আমার জানাই আছে, এসেছিস যখন তখন ভালোই করেছিস। অনেকদিন তোর কোনো খোঁজ খবর নেই, ওদিকে কেমন ছিলি?
ভালো, খুব ভালো বলা যাবে না, তুমি তো জানোই আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না, একের পর এক ঝামেলায় তাকে আমি ফেলবই।
তা এবার কি কি করলি?
কিছুই তেমন করিনি, কিন্তু প্রতি রাতে আমাকে দেখে সে ভিমরি খায়, এর ভেতর আবার তাবিজ কবজ করেছে দেখলাম, কবরস্থানেও গিয়েছিল।
তাই নাকি?
সে কথা আর বলতে,
পারিসও বটে।
তা পারি, এক জীবনের শোধ আরেক জীবনে যদি নেয় যায়, খামোখা মহিষী হবার কোনো প্রয়োজন দেখি না।
ভালোই তো কথা শিখেছিস,
তোমার কাছ থেকেই তো সব শেখা নাকি?
আমার কাছ থেকে শেখা মানে?
তুমি যা আমিও তাই।
না, তুই আর আমি এক না, তোর বয়স 25 আর আমার 35, বুঝলি?
সেটা বুঝলাম, কিন্তু তুমি 25 বছর বয়সে তো সোহিনী ছিলে, তোমার বয়স বাড়তে দাও, আমার বয়স বাড়তে দাও, দেখো আমিও সময় গেলে নিতাই হয়ে যাব।
না না, আমি সেটা বিশ্বাস করি না, তুই সোহিনী আত্মহত্যা করে মরে গেছিস আর আমি নিতা।
ও, তুমি তাহলে বেঁচে আছো? বাহ, ভুলে যেও না মরে গিয়েই বেঁচে আছো তুমি, আর বারবার আমি আত্মহত্যাই করি, তবু তুমি আর আমি এক, আমরা আলাদা কিছু নই।
আমি ভুলে গেছি যে আমি সোহিনী, আত্মহত্যা করে মরে গেছি আমি, আমি সব ভুলে গেছি। তুই তুই আর এখানে আসবি না।
কেন ভয় পাও? ভয় লাগে নিজের অতীতের কথা মনে পড়লে?
বাজে কথা বলবি না একদম, তুই চলে যা, চলে যা এখান থেকে, আমি একলা থাকতে চাই, তুই চলে যা এখান থেকে।
চিৎকার করো আর যত জোরেই ধমক দিয়ে কথা বলো না কেন, আমি তুমি।
তুই চলে যা বলছি, নরপিশাচ কোথাকার, নিজেকে নিজে যে হত্যা করতে পারে তার থেকে বড় ঘাতক আর কে হতে পারে, চলে যা, চলে যা। তুই
ভুলতে পারবে না, আমি আছি তোমার পরিণতির সাথে, আমি আছি।
সোহিনী, সোহিনী,
তোমার অতীত বর্তমান ভবিষ্যতের সাথে আমি আছি।
হারাম জাতি কোথাকার, আমার মনোযোগটাই নষ্ট করলো আজ। না, কখন আসবে মনি, আমার তো আর ভাল লাগছে না।
উত্তমের মতলব ভালো না, সে একদিন দুই রাত পর বাসায় ফিরল। আসলে একে বাসায় ফেরা বলা যাবে না ঠিক, আসলে সে শিকার করতে এলো। আর এই লাইনে যারা আছে তারা একে শিকারই বলে। উত্তম তাদের সাথে আলাপ করে বুঝতে পেরেছে এভাবে সারা জীবন বিশ্বস্ত দারোয়ান হয়ে সময় কাটিয়ে দেবার কোনো মানেই নেই, সময় থাকতেই কিছু একটা করে ফেলতে হবে আর মোটা অঙ্কের টাকা পয়সার জোগাড় করতে হবে। আর সেই প্ল্যান করেই একদিন দুই রাত নিখোঁজ ছিল সে, আজকে আবার ফিরে এসেছে। লক্ষ্য চারতলার ডান দিকে থাকা মনি আয়েশা দম্পতি, নববিবাহিত দম্পতি বলেই উত্তমের তাদের প্রতি আগ্রহ বেশি। এদিকে নিতা আমির অপেক্ষায় আছেন মনি কখন আসবে সেই সময়ের।
উস্তাদ বলছিল আর একজনকে সাথে নিতে, কিন্তু এইটুকুন কাজে আর একজন রে নেওয়া মানে ভাগ দেওয়া, আর তাছাড়া এটা তো আমার এলাকা, এইখানে আর একজন রে কেন নিমু, চারতলায় একবার নক কইরা দেখমু কে দরজা খুললা দেয়, আমি নক কইরাই নিচে নামবো, তিন তালার কোনাতে গিয়ে দেখা নিলে হয়ে গেল, তারপর প্ল্যান অনুযায়ী চলবে সব। যাই, গেটটা আগে খুললা ধীরে ধীরে উপরে উঠি। সবাই মনে করছে আমি বাড়িতে চইলা গেছি। ঈদের ছুটি দিয়া আমি কি করব? বাহ, একেবারে শুনশান। কাজ কইরা আবার পালায় যাওয়ার জন্য সব থেকে ভালো পরিবেশ। কয়তলায় উঠলাম ভুলিয়া গেছি তো? না না, লিখা আছে, দেখা নিমু। এই তো তিনতলা, আর মাত্র একতলা। সব কয়টা লাইটই কাটতে গেছে আমার জন্য। কি যে মজা লাগতাছে! আজকের পর উত্তম শেখ আর কোন চিন্তা নাই। পায়ের পর পা তুইলা দুই বছর পার, তারপর একটা ব্যবস্থা করাই যাবে।
এই তো চুল্লাইছি, চার তলায় তো লেখা আছে। সাপ দিলাম এবার কলিং বেলে, এক তোরে চইলা যায়নি সেই। আসো বাসাধন,
তোমার মুখখানা দেখি দেখি দেখি।
তাহলে আমার অপেক্ষা শেষ হলো। তবে আমি শুধু দরজাটাই খুলে দেব, খুলে দিয়েই থেকে যাব দরজার আড়ালে। তারপর যা করার সময় করবে।
কি কেউ তো আসতেছে না, আর লাইটও তো জ্বালানো নাই। কেমতে কি দেখি আর একটু অপেক্ষা কইরা। তাহলে মনির সাহেব এখনো আসেননি, ঘরে শুধু তার বউ আয়েশা। সাবধানে বাসাধন, অনেক কিছুই পাওয়া যাবে একসাথে।
এত সময় লাগার তো কথা না, কি ব্যাপার, সমস্যাটা কি, আসছে না কেন?
আর একটু দেখবো নাকি? না, যাই, দরজা যখন খোলাই আছে তখন তাড়াতাড়ি ঢুকে পড়াই ভালো, সময় নষ্ট করে লাভ নাই।
ওই তো, ওই তো পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। তাহলে নিশ্চয়ই কাছাকাছি, ঢোকার সাথে সাথে কোনো কথা নেই। এই লাঠিটা দিয়ে
এবার আস্তে করে মাথাটা ভিতরে দিয়ে দেখি কি অবস্থা।
উমাগো, মরে গেলাম। কে কে কে? উমাগো, ও মা,
তাড়াতাড়ি দরজা লাগিয়ে ভিতরে নিয়ে আসি, তারপর ভাবা যাবে ওকে দিয়ে কি করা যাবে। যাও ঘরে। এ তো উত্তম।
মিতা আসলেই অপেক্ষা ছিল মনির। সে আশা করেছিল রাতে বাসায় ফিরে ক্লান্ত মনি ভুল করে চারতলার জায়গায় পাঁচতলা চলে আসবে। এমন ভাবার অবশ্য কারণ আছে, কেননা মনি এর আগে গত মাসেই তিনবার পাঁচতলা চলে এসেছে। তবে আজকে সেই ভরসায় থাকতে রাজি নয় নিতা, তাই এমন ব্যবস্থা করেছে যাতে করে মনি খুব সহজেই তার ফ্ল্যাটে চলে আসবে, আর তাই অপেক্ষার প্রহর গুনছে নিতা। অন্যদিকে বাড়ির দারোয়ান উত্তম আয়সাদের সবকিছু হাতিয়ে নেয়ার কুমতলব ফেলেছে, কিন্তু সে চায়নি এভাবে নিতা আমিনের ফাঁদে জড়িয়ে পড়তে। কিন্তু লোভে পড়লে মানুষের যা হয়, উত্তম শেখেরও তাই হয়েছে। আটকে গেছে নিতা আমিনের ফাঁদে। এদিকে আয়েশা তার স্বামীর অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত। সে ভাবছে নিতা আবার কথা, কারণ তাদের বেডরুমের লাইট আবারও জ্বলছে না, নিতা আপা ঠিক করে দিয়েছিল। কিভাবে যে ঠিক করেছিল সেটা আয়েশা জানে না অবশ্য, তবে তার সন্দেহ হয়েছিল কোন স্বাভাবিক মানুষের পক্ষে ওই লাইটটা এত কম সময়ের ভেতর ঠিক করতে পারার কথা না। একবার ভাবছে নিতা আপার কাছে যাবে, একবার ভাবছে নিতা আপার কাছে যাবে না, আবার চিন্তা করছে যাবে। শুনশান বাড়ি,
ঘরে একা আয়েশা, সবকিছুই তার অস্বাভাবিক লাগছে। পাশের সবকটা কল খুলে যাচ্ছে বন্ধ করার পরও। আয়েশার ভয় লাগছে, আর একবার ভয় লাগা শুরু হলে মানুষ কোনোভাবেই এটাকে এড়াতে পারে না, ভয়টা ক্রমাগত বাড়তেই থাকে।
চলছে আজকের প্রেজেন্স কুয়াশা, সাথে আছে শারমিন এবং আমরা শুনছি আজকের কুয়াশার মূল কাহিনীর। এতক্ষণে আমরা শুনে ফেলেছি আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম অংশ, অর্থাৎ প্রথম পর্ব। আমরা শুরুতে দেখেছি যে ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে ঢাকা শহর এবং একটি এরিয়ার কথা বলা হচ্ছে যেখানে পাঁচতল একটি বাড়ি রয়েছে এবং বাড়ির মালিকের বাড়ি বরিশাল, তিনিও সপরিবারে বাড়িতে চলে গেছেন। শুধু চারতলার ডান দিকের ফ্ল্যাটে থেকে গেছেন আহমেদ মনি এবং তার পরিবার, এবং অফিসের জরুরি কাজে সে আটকে পড়ে গেছেন এবং মনি সাহেবের বইয়ের নাম আয়েশা। ঠিক সেই একই বিল্ডিং এ আরেকজন মানুষ আছেন যার নাম হচ্ছে নীতা আমিন। এখন পর্যন্ত আমরা যে কয়েকটা চরিত্র দেখেছি এখানে, তিনিও থাকেন পাঁচতলার বাঁদিকে, কিন্তু এইবারে সবাই তাকে সন্দেহ করে, বিভিন্ন বিষয়ে তাকে সবাই সন্দেহ করে। আর ঈদের আগের দিন মনি সাহেব, অর্থাৎ মনি সাহেব এবং আয়েশা নবদম্পতি, তাদের বাইরে শপিং করতে যাবার কথা ছিল এবং আয়েশা তার জন্য অপেক্ষা করছে এবং কিছুতে আসছিলেন না মনি সাহেব। আর এমনি খুব পুরো বাড়িতে কেউ ছিল না, আয়েশা ভয়ও পাচ্ছিলেন। এর মধ্যে বেল বেজে ওঠাতে আয়েশা ভাবে তার স্বামী এসেছেন, আসলে আসেন নীতা। এবং নীতার চরিত্রটা খুব রহস্যজনক। আমরা এখানে আরো একটি চরিত্র দেখেছি নীতার সঙ্গে যার নাম সোহিনী। সোহিনী কেন আত্মহত্যা করেছে আমরা কিছুই বুঝতে পারছি না, এবং সোহিনী যখন আসে এবং আমরা দেখি নীতার সঙ্গে কথা বলে, সে বারবারই বলছিল সে এবং সোহিনী এবং নীতা একই মানুষ, কিন্তু নীতা বারবারই অস্বীকার করছে যে সে এবং সোহিনীর এবং দুজনের মধ্যে যে একটা খারাপ সম্পর্ক বা একটা বিদ্বেষ রয়েছে সেটা আমরা বুঝতে পারছি এই গল্পের কাহিনী থেকে। এবং আরো একটি চরিত্র রয়েছে যে এই বাড়ির দারোয়ান, যার নাম উত্তম, যার উদ্দেশ্য মোটেই ভালো না, যার উদ্দেশ্য হচ্ছে নবদম্পতি আয়েশা এবং মনি সাহেবের বাড়িতে চুরি করতে আসা, এবং সে গেলও সে চুরি করতে। এবং আমরা তার আগে দেখেছি যে নীতা আমিন খুব কৌশলে তাদের বাড়ির নম্বরগুলো, অর্থাৎ তিনতলা চারতলা চারতলার নম্বরগুলোকে পাল্টে দিয়েছে এবং পাপসও পাল্টে দিয়েছে, কেন আমরা জানি না। এবং সেই কারণে ভুল করে উত্তমের নীতা আমিনের বাড়িতে ঢুকে পড়া, এবং নীতা আমিনের বাড়িতে ঢোকার পর নীতা আমিন ভাবে যে মনি সাহেব এসেছেন, এবং কেন তার মনি সাহেবের প্রতি আক্রোশ, কেন সে মনি সাহেবকে আক্রমণ করতে গেল সেটা আমরা কিছুই জানি না, কিন্তু আক্রমণ করতে গিয়ে করে ফেলেছে উত্তমকে। এরপরে কি হবে, এরপরে কি আছে, সব রহস্যেরই জট খুলবে আস্তে আস্তে। এরপর চলে যাচ্ছি পরের পর্বে, অর্থাৎ দ্বিতীয় পর্বে। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি শারমিন। শুনুন তাহলে পরের পর্ব।
এত উঁচুতে নীতা আপা কিভাবে কি করল, খাটের উপর উঠে তো এটা ঠিক করা সম্ভব না, তাহলে কিভাবে হলো? আমি কেন তখন রান্নাঘরে গিয়ে এত সময় নিয়ে নিলাম, কাছাকাছি থাকলেই তো দেখতে পারতাম কিভাবে কি করলেন তিনি, উনি আসতেই বা আজ এত দেরি করছেন কেন। এখন আমি কি করি, যাই রান্নাটা সেরে ফেলি, আবার দারোয়ানটাই বা গেল কোথায়, না না বাড়িতে যে কেন গেলাম না, উনি গেলেন না তো কি হয়েছে, আমি একাই যেতাম, বড় ভাই এত করে বলল, ধ্যাত কিছুই মাথায় ঢুকছে না। এ কি, কল তো বন্ধ করলাম, ও হ্যাঁ বাথরুমের কল খোলা আছে মনে হয়, কিন্তু কে খুলল, যাই বন্ধ করে আসি।
বন্ধ করলাম বাথরুমের কল। রান্নাঘরের কল আবার ছাড়লো কে? না ও কিছুই মনে থাকে না দেখছি। কিন্তু আমি তো নিজ হাতে বাথরুমের কল বন্ধ করার আগে রান্নাঘরের কল বন্ধ করে এসেছি। ধ্যাত, নাহ, কোনো কলই আর খোলা নাই। ভয় তো পেয়ে গেছি। কি আবার কেটে গেল বেডরুমের লাইট? নিতাপা যে কিভাবে ঠিক করলেন আবার কাটলো, এখন কি করি? যাই, নিতাপার কাছেই যাই। কিন্তু উনি যদি রেগে যান কিংবা বিরক্ত হয়ে কিছু একটা বলেন? না না, যাই, যা বলে বলুক, অন্তত উনি না আসা পর্যন্ত সময়টুকু কাটিয়ে আসা তো যাবে। কি ব্যাপার, আমি তো এবার কিছু করিনি, তাহলে সব কয়টা কলে একসাথে কি করে খুলে গেল? নিতাপা, নিতাপা, খুলছে না কেন? নিতাপা, নিতাপা!
আয়েশা ছাড়া আর কেই বা হবে? ও, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, এখনো স্বামীর জন্য অপেক্ষা করছে মেয়েটা। তোমার হাজবেন্ড এখনো আসেনি আয়েশা?
না আপা, আসেনি।
একলা থাকতে ভয় লাগছে?
না তো আপা, ভয় লাগছে না, তবে একলা একলা লাগছিল তো তাই চলে এলাম। আপনার ঘরটা তো বেশ সুন্দর।
তোমার পছন্দ হয়েছে?
খুব পছন্দ হয়েছে।
তাহলে তুমি বসো খানিকক্ষণ, আমি তোমার জন্য চা নিয়ে আসি।
বাহ, গানটা তো বেশ সুন্দর। আপনার ঘরটাও বেশ সুন্দর করে সাজানো, বিশেষ করে এদিকটা তো বেশ সুন্দর। এরপরে তো মানুষ থাকে না অন্য কিছু। একটু আগে মনে হলো গঙ্গানির শব্দ, কোথা থেকে এলো সে শব্দ? একটু খুঁজে দেখলে মনে হয় পাওয়া যাবে। বাসাটা এমন করে রেখেছে। খুব পরিপাটি সুন্দর করে সাজানো বাসাটা।
তুমি বসো, বসে চা খাও, আমি একটু হাতের কাজ সেরে আসছি, তোমার সাথে জমিয়ে আড্ডা দেয়া যাবে, ঈদের আগের রাতের আড্ডা।
গানটার ভলিউম বাড়িয়ে দিল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া ভলিউম বাড়ানোর তো কিছু দেখছি না। যাই তো একবার উঠে গিয়ে দেখে আসি, গানটার ভলিউম কমানো গেলে শোনা যেত কোথা থেকে শব্দটা আসছে। আচ্ছা, একটা কাজ করি তো, মেইন সুইচ কোথায়? মেইন সুইচ অফ করে দিলে তো সব শুনশান হয়ে যাবে। না না না, পরের বার সেটা অন করবে কে? তার চেয়ে বড় খুঁজতে থাকি, নিতাপা যে কোথায় গেল কে জানে। মনে হচ্ছে শব্দটা এদিকে আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, পরিচিত গলা মনে হচ্ছে। হ্যাঁ, নিতাপার কথা শুনতে পাচ্ছি, কে যেন হাসছে। আর আর একটু কাছে গিয়ে দেখবো কে হাসছে এমন হাসি। আর লোকটা আর তো চিৎকার, এই ঘরে হবে। আরে, অল্প একটু আলো আছে। একি নিতাপা, একি নিতাপা, কি করছেন পেছন ফিরে? আর লোকটাকে বা কেন ওভাবে পা মুড়িয়ে ওভাবে বেঁধে? লোকটাকে, একি আমাদের দারোয়ান না? আরে উত্তমই তো। না না, এখানে আর এক মুহূর্ত নয়। নিতাকে চলে আসার আগে এখান থেকে কেটে পড়া ভালো, বলা তো যায় না কখন আবার আমি নিজেই ঝামেলায় পড়ে যাই।
আয়শা কোথায় গেল মেয়েটা? চলে গেছে মনে হয়, যাক হয়তো আমাকে না পেয়ে চলে গেছে, ভালোই হয়েছে। নাকি দেখে ফেলেছে আমাকে, কিছু করবে না তো? না না, কিছু করার কথা না। উত্তম বাছাধন, তুমি আমাকে সন্দেহ করো? আশেপাশের ফ্ল্যাটের লোকজনের কাছে আমাকে নিয়ে বাজে কথা বলো? এবার বুঝো কেমন লাগে। হরামি, লোভী কোথাকার, অন্যের জিনিসের দিকে চোখ তোর, তোর চোখই তুলে নেব। কালকে থেকে পৃথিবীর আলো তুই দেখতে পাবি না। তোর মতো মানুষের জন্য পৃথিবী নয়, তোর জন্য আমি। না না, আমি নিতা, তোর মতো অমানুষকে মানুষের ভেতর থেকে দূরে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার মতো ভুক্তভোগী আর কাউকে দেখতে চাই না। নিজের লোভের জন্য আরেকজনের সুখে সংসার তছনছ করে ফেলার পায়তারা হরামজাদা, এবার বুঝবি। দাঁড়া দাঁড়া, আমি দেখছি দেখছি আজ তোকে। এই তো পেয়েছি, দাঁড়া এটা দিয়ে তোকে।
নিতার ফাঁদে ধরা পড়েছে উত্তম। যদিও নিতা আয়েশার স্বামী মনির অপেক্ষা করছিল, কিন্তু যাই হোক, একজনকে পেয়েই নিতার কাজ চলেছে। আর আয়েশা ঠিক তখনই নিতার বাসায় গেল, মানে আয়েশা দেখে ফেলেছে হাত পা বাঁধা অবস্থায় উত্তমকে। উত্তমকে অসহায় দেখে তার মায়ের থেকে ভয় বেশি লেগেছে। আয়েশা বুঝতে পারছে না সে কি করবে, শুধু কিছু একটা করার প্রয়োজন সেটা বুঝতে পারছে।
দারুণই হবে, এই গলায় তো শুনে এলাম, এখন তার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাহলে তাহলে কি দারুণ উত্তমকে নিতাপা? না, আর ভেবে কাজ নেই। রাত বাজে 11:30, আমি এখন কিভাবে বাসায় একা থাকবো? ওপরে নিতাপার মতো ভয়ঙ্কর মহিলা, আর কেউ নাই এই বাড়িতে। ওনারও ফোন বন্ধ, কোথায় গেছেন উনি কে জানে। আমাকে ঈদের আগে একলা বাড়িতে রেখে এভাবে উনি বাইরে থাকতে পারছেন? পরিচিত যারা ঢাকায় ছিল তারা কেউই আর ঢাকায় নেই, এখন আমি কি করব? আসলে কি আমার অপেক্ষা ছাড়া কিছু করার নেই? কে কে কথা বলছেন না কেন? কই, কেউ তো নেই নাকি? উনি নিচ থেকে কলিং বেল বাজাচ্ছেন, চাবি তো নিয়ে যাবার কথা। যাই একবার দেখে আসি, দারুণ তো নেই। সবাই যে কেন সব লাইট অফ করে রাখে, উফ। উনি যদি চলে আসেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে সব কথা ওনাকে বলবো, তারপর তারপর পুলিশে খবর দিতে হবে, তারপর যা হবার হবে।
আয়েশা বাসা থেকে না বলে চলে আসার ফলে নিতারও সন্দেহ হয়, আর ঠিক এমন সন্দেহজনক সময় সোহিনী চলে আসে, তাকে পরামর্শ দেয়, আদেশ উপদেশ দেয়। কখনো কখনো নিতা সোহিনীর কথা যুক্তি মেনে নেয়। আসলে সোহিনী নিতারই আরেকটা সত্তা। সোহিনীর কথাই নিতা আয়েশাদের বাসায় নেমে আসে, দেখে আয়েশাদের দরজা খোলা। কলিং বেলের শব্দ শুনে আয়েশা দরজা খুলে দেখে, কেউ নেই, মনে করে তার স্বামী চলে এসেছে, হয়তো তার ফোনের চার্জ শেষ, অথবা আজকে সে বাসার চাবি নিতে ভুলে গেছে। তাই আয়েশা কোনো দ্বিধাদ্বন্দ্বের ভেতর না থেকে একদম চলে আসে নিচে। আর সেই সময় নিতা উত্তমের বস্তাবন্দি শরীর নিয়ে আয়েশাদের বাসায় ঢোকে।
মুখটা ভালো করে বেঁধে ফেলেই কাজটা করতে হবে। যাই হোক, শব্দ যখন হয়েছে হোক, কেউ তো নেই, তাই কোনো সমস্যা হবে না। আর থাকলেই বা কি হতো? কিন্তু উত্তমকে তো আর তোমার বাসায় রাখাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? এর আগে সবাইকে তো বাসাতেই রেখেছিলাম, কোনো সমস্যা তো হয়নি? তা হয়নি, ঠিক আছে, কিন্তু এবার সমস্যা যে হবে না তার কোনো ঠিক নাই। তাছাড়া আয়েশা এসেছিল, আয়েশাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, খামাখার সময় নষ্ট। না না, সময় নষ্ট হবে কেন? কাউকে বিশ্বাস করার কোনো দরকার নাই। তোমার একটাই সমস্যা, আর তাই হলো সবাইকে বিশ্বাস করে ফেলো। চেনা নেই জানা নেই, একদিনে তুমি বিশ্বাস করে ফেলো। ওসব কথা আর কেন সহিনি? ঠিক আছে, কিন্তু উত্তমের একটা ব্যবস্থা তো তোমাকে করতেই হবে, না কি?
তা করতে হবে। দেখি আয়েশা কোথায়। আয়েশা হয়তো ঘুমিয়ে গেছে, এত রাতে ঘুমনোই স্বাভাবিক। কিন্তু আয়েশাদের ঘরে দরজা তো খোলা, কোথায় গেল মেয়েটা? যেখানেই যাক না কেন, ভালো করেছে। এবার যাই, উত্তমকে এনে এই ঘরে রাখি। এবার ভালো করে দরজাটা লাগিয়ে দিই, যে আসুক না কেন প্রথমে কয়েক মিনিট খোলা যাবে না। আয়েশা হয়তো নিচে কোথাও গেছে, উপরে উঠতে উঠতে সেও যে উত্তমের মতো ভুল করবে না তার তো কোনো গ্যারান্টি নাই। এই বাথরুমের ওপর ফাঁকা জায়গাটায় রাখতে পারলেই সব সমাধান হয়ে যাবে, কিন্তু এই ভারী বস্তা কি করে উপরে তুলব? দেখি চেষ্টা করে। হয়ে যাবে এভাবে তুলে। এই তো হয়ে গেল, এবার একটু ছাদে যাই, তারপর সময় মতো নিজের ফ্ল্যাটে চলে গেলেই হবে।
নিচে গেটের কাছে এসে আয়েশা দেখে কেউ নেই, সে হতাশ হয়ে যায়। তারপর ভাবতে থাকে এখন সে কি করতে পারে। তারপর সে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, তার উদ্দেশ্য বাসায় যাওয়া। কিন্তু নিতা আমিনের যে ফাঁদে পড়ে উত্তম ভুল করেছিল, ঠিক একই ভুল করে বসে আয়েশা। নিজেদের বাসায় না ঢুকে আরো একতলা উপরে উঠে যায়, আর নিতা আমিনের বাসায় গিয়ে বুঝতে পারে যে সে আসলে কত বড় একটা ভুল করে ফেলেছে। ঘটনা অন্যদিকে মোড় নেয়। তারপর আয়েশা তার বান্ধবী রোদেলাকে ফোন করে পুলিশের এসপির নাম্বার নেয়, তাকে বিস্তারিত সব বলে। তারপর হঠাৎ করে কান্নার সুরেলা আওয়াজ শুনে উঠে যায় ছাদে, আর যেখানে তারই অপেক্ষায় ছিল অশরীরই কেউ। আয়েশা নিচে নেমে গেটের কাছে দাঁড়ায়, কিন্তু কাউকে দেখতে পায় না গেটে। আয়েশার খুব অসহায় লাগে।
এখন আমি কি করি? যতটুকু আশা ছিল সেটাও তো থাকলো না, উনি তো আসেননি। তাহলে কি আমি ভুল শুনলাম, নাকি উনি এসেছেন কলিং বেল বাজিয়ে আশেপাশে কোথাও আছেন? এই যে শুনছেন, এই যে কেউ তো নেই, এখন আমি কি করি? ঈদের আগের রাতে এমন জঘন্য সময় আমার আগে কখনো কাটেনি, অথচ বিয়ের পর প্রথম ঈদটা এভাবে। আমি আমি কেন গেলাম না বড় ভাইয়ের সাথে? যাই, বাসায় গিয়ে সবকিছু লাগিয়ে শুয়ে পড়ি। কিন্তু কিন্তু ওনার কোনো সমস্যা হলো না তো? আবার অন্য কোনো বিপদ হলো না তো? না না না, তা হবে কেন? আবার হতেও পারে, এই ফাঁকা শহরে কত কিছু তো ঘটতে পারে। এই তো হেঁটে কেবল চারতলা, দেখ আরো একতলা উঠতে হবে। এটা কি করে সম্ভব? আমি তো আমার বাসায় এলাম, আর এটা তো নিতা আপার বাসা। নিতাপা, নিতাপা, কোন সারা শব্দ নেই, আশ্চর্য। আর এখনো গান বাজছে কেন? নিতাপা, নিতাপা, না কেউ নেই মনে হয়। কিন্তু কিন্তু সে গেল কোথায়? আচ্ছা আচ্ছা, দেখি তো দারোয়ান উত্তম যে ঘরে ছিল সেই ঘরে গিয়ে। এই ভদ্রমহিলাকে তো কোনো বিশ্বাস নেই, কখন কি ঘটে যায় কে জানে। সবকিছু কেমন অদ্ভুত। নিতা বা, নিতা কোথায়? উত্তমকে তো এখানে রেখে গিয়েছিলাম, আর ওই পাশে ছিল নিতা আপা। এখানে তো কেউ নেই। নিতা বা, এই কেমন আলো অন্ধকারে বাড়িতে! এমনিতে রাত 12টার বেশি বেজে গেছে, তারপর আবার এমন একটা বাসায় আমি দাঁড়িয়ে আছি যেখানে বাড়ির কোনো লোকজন নেই। আবার এখানে একজনকে দেখে গিয়েছিলাম, একজন একজন মানুষকে, যে কিনা মারা যাচ্ছিল। না না, আর অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না, পুলিশ স্টেশনে ফোন করতেই হবে। কিন্তু 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 নাম্বার পাবো কোথায়? কাকে ফোন করলে, কাকে ফোন করলে সব সমস্যার সমাধান করা যাবে? কাকে ফোন করলে, কাকে? আচ্ছা, রোদেলাকে ফোন করি। ওর দুঃসম্পর্কে কে যেন পুলিশ আছে। রোদেলা, 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 এই তো পেয়েছি। ফোন বাজছে, ধরছে না কেন? হ্যালো, হ্যালো রোদেলা, শুনতে পাচ্ছিস?
হ্যাঁ পাচ্ছি, বল। এত রাতে তুই? আমি তো ঘুমিয়েই গিয়েছিলাম।
সরি, তোর ঘুম ভাঙিয়ে দিলাম।
আরে না না, বল কি হয়েছে বল।
খুব বিপদে পড়েছি রে, সবকিছু না এখন বলতে পারছি না। তোর কে যেন পুলিশে আছে না বলেছিলি?
কি বিপদ? আচ্ছা আচ্ছা, এখন বলতে হবে না। আমার মামাতো ভাই পুলিশের এসপি, ফোন নাম্বার লাগবে?
তুই একটু টেক্সট করতে পারবি? কর না প্লিজ।
আচ্ছা করছি, তুই ফোন করে আমার কথা বলিস, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি।
দে, তাড়াতাড়ি দে, রাখলাম, হ্যাঁ পরে কথা বলবো। কোন সাধারণ মানুষ এমন পরিবেশে থাকতে পারে না। রীতা ভাবি ঠিকই বলেছিল, নিতামিন থেকে সাবধান, বিশেষ করে এই কোরবানিদের আগে। এর আগে গত বছর ঈদের ছুটির সময় সেই ঘটনাটা ঘটেছিল, সেবার রীতা ভাবি আর ছিলেন ঢাকায়, তাই তার কথা আগেই বিশ্বাস করা উচিত ছিল। দেরি হয়ে গেছে, না নাম্বারটি কল দেই। যাক, এবার ফোন ধরলেই হয়। হ্যালো, সালাম আলাইকুম, রাশেদ সাহেব বলছেন?
জি হ্যাঁ, রাশেদ বলছি। আপনি?
আমি আয়েশা, আমি রোদেলার বান্ধবী।
ও হ্যাঁ বলুন, আপনার জন্য কি করতে পারি?
না মানে আমি আসলে খুব বিপদে পড়েছি। এমনিতেই আমি যে বাসায় থাকি সেখানে কেউ নেই, তারপর আবার আমাদের দারোয়ান দুদিন ধরে নিখোঁজ, আজকে আবার আমার স্বামীকেও পাচ্ছি না। যদি আপনি এলাকার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে দিতেন তাহলে না আমার খুব উপকার হতো। রাতে যদি তারা একবার আসে এখানে তাহলে হয়তো কিছু একটা করা সম্ভব হতে পারে, প্লিজ।
আচ্ছা, এ ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করছেন?
আসলে এখানকার যা পরিস্থিতি তাতে করে এখানে না এলে ঠিক বোঝানো যাবে না।
আচ্ছা, আপনার এলাকা কোন থানায় পড়ে?
ধানমন্ডি থানা। আমি আপনাকে আমার বাড়ির ঠিকানা টেক্সট করে দিচ্ছি, যদি একটু তাড়াতাড়ি পাঠাতে পারেন তাহলে।
আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, 10 মিনিটের ভেতরে পুলিশ পৌঁছে যাবে। আপনি ধৈর্য ধরুন আর এখনই আপনার বাড়ির ঠিকানাটা আমাকে পাঠিয়ে দিন, কেমন? আমি বাকিটা দেখছি।
আপনাকে অশেষ ধন্যবাদ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই সময় মাথা একদম ঠান্ডা রাখতে হবে। নিতাপা কোথায় গেছে? পালালো না তো? নিতাপা তো কান্না করার কথা না, ছাদেই হবে। কিন্তু এত রাতে কি ছাদ খোলা থাকে? থাকে বোধ হয়। এই ফাঁকা বাড়িতে আমি আর নিতাপা, এর ভেতর নিতাপাকে পাওয়া যাচ্ছে না। আর ছাদে অচেনা স্বরের একজন সুর করে কান্না করছে, কি ভয়ানক ব্যাপার। যাই দেখি নিতাপ আছে কিনা। আচ্ছা, মেসেজটা পাঠিয়ে দিলাম, যা। আর মাত্র 10 মিনিট, এর ভেতর যা যা হতে পারে হোক।
আমাকে দেখে কি তবে সে হাসছে? না তো, আমাকে তো
শুনতে পাচ্ছি নিতাপা, নিতাপা থেকে লাফিয়ে পড়লো। দেখি তো নিচে গিয়ে, না তো কোনো সারা শব্দ নেই, নিচে তো কেউ নেই, তবে কি ভূত?
Chill presents Kuasha. 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 Yeah, chill presents Kuasha. Kuasha. Kuasha.
এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় আছেন আপনি, সাথে আছে শারমিন। এবং বন্ধুরা, আজকে আমরা শুনছি ভয়ঙ্কর এক জটিল কাহিনী। আমরা শুরুতেই দেখেছি একটি বাড়িতে যেখানে নিতামিন নামে একজন আছে, আরেকজন আছে মনি সাহেব এবং আয়েশা দম্পতি, এবং একটি বাড়ির দারোয়ান ছিল যাকে কিনে আমরা দেখেছি যে নিতামিন তাকে গুম করে হয়তো খুনি করে ফেলেছে, কারণ বস্তায় করে সেই লাশটি তিনি সরিয়ে ফেলেছেন আয়েশাদের বাড়িতে। এবং আয়েশা একা বাড়িতে যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই ঘুরে বেড়াচ্ছে, ঈদের আগের দিন রাতে কোথাও কেউ নেই, অসহায়ের মতন। এবং একটা পর্যায়ে ঘুরতে ঘুরতে সে ছাদে চলে গেছে, এবং ছাদে চলে গিয়ে দেখেছে যে কার্নিশের সামনে বসে আছে নিতামিন নাকি অন্য কেউ, সেটাই কিছু বুঝতে পারছিল না আয়েশা। কিন্তু এক পর্যায়ে দেখে যে নিতামিন নামে মহিলাটি লাভ দিয়েছে নিচে, কিন্তু লাভ দেওয়াতে কোনো নিচেও কিছু পড়েনি, কিছুই হয়নি, কিছুই বুঝতে পারছে না আয়েশা, অসহায়ের মতন চিৎকার করছে। তারপরে কি হলো সেটা জানব শেষ পর্বে। সঙ্গেই থাকবেন, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছে শারমিন। আয়েশা ছাদে গিয়ে অশরীরী কাউকে দেখে, আয়েশার মনে হয় সে নিতা আপা। এরপর মূর্ছা যায় আয়েশা, কিন্তু মূর্ছা যাওয়ার আগেই সে ফোন করেছিল পুলিশের এসপিকে, আর সে সূত্র ধরে আয়েশাদের বাসার নিচে চলে আসে পুলিশের দারোগা ও কনস্টেবল। তারা খুঁজতে থাকে আয়েশার দেওয়ার ঠিকানার বাসা, খুঁজে পায় কিন্তু গেট তো লাগানো, আর দারোয়ান উত্তম তো আগেই ধরাশয়ী। তারপর পথ খুঁজতে থাকে পুলিশ, একসময় পেয়েও যায়।
যত সব ঝামেলা, কোথাকার কোন এসপি সে বলে পাঠালো, আর এই মধ্যরাতে ঘুম নেই, ফ্যামিলি নেই, ঈদ নেই, আর ওসি সাহেব আর কাউকে পেলেন না, বাড়ি যাব আর তখনই এখানে পাঠালেন। কিরে, গেট খুলছে না কেউ?
না স্যার, দারোয়ানকে তো দেখতেছি না, কই গেছে না গেছে কে জানে।
আচ্ছা চলো
স্যার।
না না দাঁড়া, আমি দেখছি। শালা দারোয়ানের বাচ্চা। না না, কোনো শব্দ করা যাবে না। তুই এক কাজ কর, পাশের বাড়ির ছাদে উঠে এদিকে দেখার চেষ্টা কর, আর ওয়াকি টকি বাদ ফোনে ইনফরমেশন দিবি, কেমন?
স্যার আমি দেখতেছি স্যার।
যাও দেখো, তবে চোখ খুলে দেখো, কেমন?
স্যার।
দেখি এদিকে কাউকে পাওয়া যায় কিনা, ঠিকানা অনুযায়ী ঠিক বাড়ি তো কোনো হয় পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, এবার একটু বসি। অর্ধকটা যে কখন খোঁজ নিয়ে আসে কে জানে। স্যার তো বলল মহিলা ফোন করেছিল, আর ঘটনা নাকি রহস্যজনক। কালকে ঈদ, আর আজকে এই মাঝরাতে এখানে বসে থাকা তোর চাই। যাই হোক না কেন, আমি একটু ঘুমাই। হ্যালো জামিল, বলো
স্যার। পথ পাওয়া গেছে এদিকে, বাড়ি থেকেই খুব সহজে ওই বাড়ির ছাদে যাওয়া যায়।
তো লাফ দিচ্ছ না কেন? লাফ দাও, লাফ দাও, দিয়ে দেখো যাওয়া যাচ্ছে কিনা।
স্যার আপনি ঘুমাচ্ছেন?
ওই আমি ঘুমালে তোর বাপের কি রে?
না স্যার কিছু না, তবে ওসি স্যারের বাপের মেলা কিছু।
কি বললি?
না স্যার, বললাম যে ওসি স্যার যে বাড়ির ঠিকানা দিছিল এটা কি সেই বাড়ি?
জি জনাব।
তবে স্যার আমাদের এদিক দিয়ে কি অপারেশন শুরু করা ভালো?
আপনি কি বাড়ির কোনো তলায় আলো জ্বলতে দেখতে পাচ্ছেন?
না স্যার কিছুই দেখতে পাচ্ছি না, তবে ছাদের দরজা খোলা এটা দেখা যাচ্ছে। স্যার চলে আসেন এখানে, এখান থেকে শুরু করি।
না না, তুমি একাই শুরু করো, এদিকে তো কাউকে থাকতে হবে না। তুমি যে করেই হোক সাধে নামো, আমি তোমার সাথে মোবাইলে আছি, বুঝতে পেরেছ?
জি স্যার, আমি তাহলে ওই বাড়ির ছাদে নামতেছি। এই স্যার পার হয়ে গেলাম, এই দুই বাড়ির মালিক সম্ভবত একজন, একই মাপ।
তাই এক ছাদ থেকে আরেক ছাদে যেতে কোনো সমস্যা হয় না। বাহ, এবার কি দেখতে পাচ্ছ? হ্যালো জামিল, হ্যালো হ্যালো, লাইনে আবার কি সমস্যা? ওয়াকি দিয়ে যাই তাহলে। চেক চেক চেক, C-17 রিপোর্ট টু দা আলফা ওয়ান, রিপোর্ট টু দা আলফা ওয়ান।
আলফা ওয়ান ক্লিয়ার, এখানে একটা মাইয়া ছাদের উপর পড়ে আছে, আউট।
মারা গেছে নাকি অজ্ঞান হয়ে গেছে? দেখো আউট।
স্যার অজ্ঞান হয়ে গেছে।
ওকে, আমি অ্যাম্বুলেন্স খবর দিচ্ছি, তুমি নিচে নেমে দেখো কি অবস্থা, আমি আসছি। ওভার এন্ড আউট।
ওকে আউট।
ওহো, থানায় ফোন করা জরুরি, আরো কয়েকজন কনস্টেবল লাগবে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি ঘটনাস্থলেই, একজন মেয়েকে অজ্ঞান হয়ে ছাদে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে, ভেতরে এখনো দেখিনি কি অবস্থা, তবে ফাঁকা বাড়ি এটা মনে হচ্ছে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন স্যার, আরো ফোর্স লাগবে স্যার। বলা তো যায় না স্যার কিসের ভেতর কি পাওয়া যায়, আর এসপি স্যারের রেফারেন্স, নিশ্চয়ই ছোটখাটো কোনো ঘটনা হবে না স্যার। হ্যাঁ স্যার, আসবেন স্যার। আচ্ছা স্যার, আসেন স্যার। ওকে স্যার, আমি ভিকটিমকে হসপিটালে পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে স্যার।
স্যার আপনি এদিক দিয়ে ওঠেন, আমি একলা শ্বাস পাই নাই ঘরের ভেতর যাবার, চলেন একসাথে যাই।
তাছাড়া একলা যাওয়াটা ঠিক না, বুঝলে? আচ্ছা বাড়িটা আমরা ভালো করে সার্চ করব, এত রাতে একটা মেয়ে খামাখা অজ্ঞান হয়ে পড়ে থাকলো, আর মেয়েটা বিবাহিত না?
তা তো হবেই স্যার, না হলে তো একা থাকার কথা না।
আচ্ছা চলো দেখি দারোয়ান হারামিটাকে পাওয়া যায় কিনা।
পুলিশ আয়সাকে খুঁজে পায় ছাদে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায়, আর আয়সাদের বাসা থেকে পায় উত্তমের বস্তা বন্দি লাশ, আয়সার স্বামী মনিকেও পাওয়া যায়। সব আলামত সংগ্রহ শেষে পুলিশের প্রাথমিক সন্দেহ পড়ে আয়সার উপর, তারপর মনি, এবং সব শেষে নিতা আমিন। হাসপাতালে ভর্তি করা হয় আয়সাকে, কিন্তু তারপরে অনেক প্রশ্ন করেও কোনো উত্তর খুঁজে না পেয়ে পুলিশ হতাশ হয়ে পড়ে। পরে আয়েশা যখন সব ঘটনা খুলে বলে, পুলিশ বিশ্বাস করে না, আর কারোর বিশ্বাস করার কথাও নয়। আয়েশা যা বলে সবার কাছেই তা অবিশ্বাস্য আর গাঁজাখুরি বানানো গল্প মনে হয়। শুধু পুলিশের সেই এসপি রাশেদ জানেন আয়েশা মিথ্যা বলছে না, আর জানে রীতা ভাবি। তিনিও চলে আসেন হাসপাতালে, রহস্যের জট খোলার বদলে আরো ঘোলাটে হতে থাকে।
এখন প্রাথমিকভাবে আপনার একটা স্টেটমেন্ট নিতে পারেন, তবে রোগী যা বলবে সেটাই নেবেন। রোগীর ভুল ধরবেন না বা তাকে বারবার জিজ্ঞেস করবেন না, কেননা তার মানসিক অবস্থা মোটেও স্বাভাবিক নয়।
আচ্ছা দরগা সাহেব, আপনি রোগীর স্টেটমেন্ট নেন।
জি স্যার।
চলেন ডাক্তার সাহেব, ভেতরে চলেন।
কেমন আছেন আপনি? এই যে শুনছেন, আপনার কি গত রাতের কথা মনে আছে? আপনি ছাদের উপর অজ্ঞান হয়ে পড়েছিলেন? ডাক্তার সাহেব এত কোনো কথাই বলে না, তাহলে কি করে কি হবে বলুন তো?
একটু ধৈর্য ধরুন, ও বলবে।
কালকে রাত থেকে তো ধৈর্য ধরে আছি। এদের বাসায় একটা লাশ পাওয়া গেছে, এদের সাথে এত ভালো ব্যবহার করছি এটাই কি বেশি না?
এসবই মহিলার কাজ।
কোন মহিলার কাজ আপা? কোন মহিলা মানুষ মেরে আপনাদের ঘরে রেখে এসেছে বলেন?
মহিলার নাম নিতা, আমাকে জাদু করে অজ্ঞান করেছে। আমি যখন উনার ঘরে গিয়েছিলাম, উনি আমাকে বসিয়ে রেখে ভেতরে ঘরে যান। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমি একটু দেখতে যাই, ভেতরে উনি আছেন কিনা সেটা।
তারপর?
তারপর আমি দেখি হাত পা বাঁধা একজন লোক, মুখ বাঁধা, কান্নাকাটি করছে, আর আর নিতাপা তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে।
তারপর আপনি আর কিছু না বলে নিজের ফ্ল্যাটে চলে আসলেন, আর লোকটা লাশ হয়ে আপনার ফ্ল্যাটে বাথরুমের উপর ঢুকে গেল, না?
শুনুন, আমার হাজবেন্ড সেদিন আসতে দেরি করছিল, বাসায় আমি একা, আর ওই মহিলাকে নিয়ে অনেক কথায় চালু আছে, আপনি যেটা জানেন না। হ্যাঁ, জানলে এসব কথা আমাকে বলতেন না।
তারপর কি হলো বলুন।
তারপর আমি কান্না শুনে ছাদে গেলাম, গিয়ে দেখি উনি ছাদ থেকে লাফ দিলেন আমাকে দেখে।
ডাক্তার সাহেব, এর মাথার তো ঠিক নেই, কি বলতে কি বলে যাচ্ছে নিজেই জানে না। আপনি আর একটু দেখুন, আপনি এখানে কি চান?
আমি ওকে একটু দেখতে আসলাম আর কি।
ওকে ওকে ধরুন আপনারা, ওই খুন করে চোত্তমকে, ওকে ধরুন, ওকে ধরুন আপনারা।
আহা আয়শা, ছি ছি, রাগ করে না বাবা, আমি তো ভালো মানুষের মতো তোমাকে দেখতে এলাম না। কেউ অমন করে বলো? তুমি একটু অসুস্থ।
আপনার এবার জান তো, রোগীকে একা থাকতে দিন।
ঠিক আছে ডাক্তার সাহেব, চলুন চলুন। এবার আপনি বলুন তো কাহিনীটা কি।
উত্তম আর আয়শার খুব ভাব ছিল, বাড়ির সবাই জানতো, শুধু আয়শার স্বামী মনি ছাড়া। কালকে ওদের ওখানে আমি গিয়েছিলাম একবার, গিয়ে দেখি দরজা বন্ধ, নিচে হেঁটে এসে দেখি উত্তম নেই। তারপর থেকেই আমার সন্দেহ হতে থাকে। পরে অনেক চিৎকার চেঁচামেচি শব্দে আমার ঘুম ভেঙে যায়, দেখি মনি বের হয়ে যাচ্ছেন আর আয়শা ঘরের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন।
কিন্তু সেদিন রাতে মনি তো বাসায় আসেনি, আর উত্তম তো দুদিন ধরে নিখোঁজ ছিল।
আমার একটু তাড়া আছে, একটা জরুরি কাজ ফেলে এসেছি, ভালো থাকবেন, আমি আসি।
জি, আপনিও ভালো থাকবেন আশা করি।
কি অবস্থা
স্যার? কেসটা সুবিধার না।
কেমন?
ভূত দেখার বিষয় আছে স্যার, আবার মেলা ধরনের প্যাচও আছে।
তাহলে তো ভালোই, ভালো একটা কেস নিয়ে আমরা লড়ছি।
তবে স্যার, আমাদের থানার ওসি স্যার আসলে অনেকটা ক্লিয়ার হওয়া যাবে।
কেন, আমি কিভাবে ক্লিয়ার করব
স্যার? আয়শা তো আপনাকে ফোন করে ঘটনাটা জানিয়েছিল, তাই না?
তা ঠিক, কিন্তু আমি তো এর বেশি কিছুই জানি না, আর আমার মাথায় কিছু ঢুকছেও না, বুঝলে?
সেটা সমস্যা না স্যার, সমস্যা হলো এই যে একটু আগে চলে গেল এই মহিলাকে নজরে রাখা।
ঠিক আছে, তোমার মতো তুমি আগাও, আমি আছি তোমার সাথে। এখন মনে হচ্ছে তোমার সাথে কালকে ওই ঘটনাস্থলে না যাওয়াটা বোকামি হয়েছে।
স্যার, ঘটনাস্থল হলো সব ধরনের ক্লু নিয়ে বসে থাকার জায়গা। অপরাধী যত চালাক চতুরি হোক না কেন, সে এমন এমন সূত্র রেখে যায় যে ঘটনার প্যাচ খোলা খালি ধৈর্যের ব্যাপার। আপনি চলে যান স্যার, এদিকে আমি আছি।
ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আবার আসবো, কেমন?
জি স্যার, আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলে নিই।
কোথায় ডাক্তার সাহেব?
এই তো, এই যে ডাক্তার সাহেব, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে।
বলেন।
আচ্ছা বলুন তো ডাক্তার সাহেব, ভূত প্রেত আছে নাকি?
নেই, তবে
তবে
হ্যাঁ তবে
তবে কি,
আমরা এটাকে বলি এক ধরনের রোগ, মস্তিষ্কে এক ধরনের ডিফেক্ট তৈরি হয়, এই কারণে অনেক মানুষ আলো আঁধারের ভেতর এক ধরনের ছায়া দেখতে পায়, আর এই ছায়াকে অনেকে তার দেখা বিভিন্ন ইমেজের সাথে মেলায়, আর তাই গভীর রাতে কারো কারো মনে হয় সে কোনো অশরীরী মানুষ মানে ভূত দেখে ফেলেছে। মনের একটা ভয় তো আছেই, এ দুটো মিলে অনেকে ভূত দেখে
আর নিজের সাথে কথা বলে, মনে করে আরেকজনের সাথে কথা বলছে, এমনটাই কি হয়?
হ্যাঁ হয়, অনেকের ক্ষেত্রে এটা হয়, এটাও এক ধরনের মানসিক রোগ।
ঠিক আছে, আপনি কাজ করুন,
আমি আছি এই আশেপাশেই।
এই যে শুনছেন
কি আমাকে বলছেন বলুন।
আমি আয়েশাদের ফ্ল্যাটে পাঁচতলার বাম দিকে থাকি।
ডান দিকে তো থাকেন ওই ভদ্রমহিলা, কি যেন নাম? হ্যাঁ, নিতা, নিতা।
শুনুন, যত নষ্টির মূল ওই মহিলা।
কিভাবে বলুন তো?
এরপর রীতা সব ঘটনা খুলে বলে, ফলে নিতাকে আটক করে পুলিশ। অনেক জিজ্ঞাসাবাদ করার পর ও মানসিক ডাক্তারের ভাষ্য অনুযায়ী ধরা পড়ে নিতাই আসলে সব কিছু ঘটিয়েছে। জানা যায় নিজের যমজ বোন সোহিনীকে সেই মেরে ফেলেছিল, আর তারপর থেকেই নিতা মানসিকভাবে অসুস্থ থাকা শুরু করে। এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে সে। সেই হত্যার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি। অবশেষে নিতাকে ধরতে পেরে পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর আয়েশার কাছে মাফ চায় মনি সেদিন রাতে না আসার জন্য এবং তাকে না জানানোর জন্য। সে তার সব ঝামেলার কথা খুলে বলে। সব শুনে আয়েশা মাফ করে দেয় মনিকে, তবে তারা পুরনো বাসাটা ছেড়ে দেয়, ছেড়ে চলে যায় আরেকটি বাসায়। এরপর রীতা ভাবিও বাসা ছেড়ে দেন। নাটকের নাম গভীর রাতের নিতা। এতক্ষণ নামটি বলা হয়নি, বলেছিলাম শেষে বলবো। আজকে নাটকের নাম ছিল গভীর রাতের নিতা, এবং এই নাটকটি পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ, এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন এখন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। আয়েশার চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা, নিতা আমিন এবং সোহিনী। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শেগুফতা আবিদ শাড়ি, উত্তমের চরিত্রে ছিলেন লোবান, রোদেলা আয়েশার বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন বন্যা, দারোগার চরিত্রে অভিনয় করেছেন উপল, জামিলের চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার, রাশেদের চরিত্রে অভিনয় করেছেন শান্ত, ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন আপেল, এবং রীতা ভাবি হয়েছেন মৌ। এবং এখন আরও একবার জানিয়ে দিচ্ছি, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকা রিচার্জ করলে সারা জীবন সব সময় এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে হলে আপনাকে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নম্বরে। বন্ধুরা, এতক্ষণ চলছিল এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। তো এই ভয় এবং মজা ছেড়ে এখন আমাকে বিদায় নিতে হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন, আবারও এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় হাজির হচ্ছি আগামী সোমবার। শুভরাত্রি।
এয়ারটেল প্রেজেন্স।